exclusively on FusionBD.com.
Dormane, boy.
পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞানশীল রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্য বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়।
ডর মানে
প্রিয় শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরো একবার। আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2 এবং শুরু হচ্ছে ডরের 127তম পর্ব। 127তম পর্বের প্রথম ঘন্টার অতিথি শান্ত। শান্তর সাথে ডিল করবে সুমন। অন দ্য স্পটে গিয়েছে সুমন এবং লোবান। রাত 12টায় শুরু হবে ডরের স্পেশাল ট্যারট কার্ড রাউন্ড উইথ রাব্বি রেজা। পুরো অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় এবং কনসেপ্ট ডিজাইনে আছি আমি, আরজি কিবরিয়া। আপনারা যদি আসতে চান তবে ফোন করুন এই নম্বরে 09613892892। আমি আবারও বলছি 09613892892। শুরু হলো ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
কি অবস্থা সুমন, আজকে আমাদের কত দূর? বোট যত দূর আসতে বাকি তত দূর। মানে কি আজকে ওকে আবার বোটে যাবো নাকি আমরা? আমি তো দেখি গাড়ির জন্য সব কনফার্ম করে রাখছি।
আয় হায়, কি বললা লোবান, আসলে গতবার যে বোটে গেলাম না আমরা,
দারুণ ছিল,
দারুণ ছিল। যাই হোক, এরকম দারুণ মজা কিন্তু আমরা প্রত্যেকবারই পাই। হ্যাঁ, কিন্তু রিয়া ভাই আর রেজা ভাই হচ্ছে স্পেশালি, তাদেরকে একটু নিয়ে গিয়েছিলাম, একটু ভিন্নভাবে আমরা গেছিলাম। কিন্তু কিবরিয়া এবং রেজা ভাই গেছে আমরা অনেক মজা পেয়েছি, কিন্তু যে ক্রাউডটা তৈরি হয়ে গেছে, পাবলিক আমাদেরকে যেভাবে ঘিরে ধরছে, আমার মনে হয়
আসলে এই ডিটেলসটা আরো বলবো আমরা ধীরে ধীরে। আপাতত তুমি যে গাড়ি ঠিক করছো এবার ওইটার কি অবস্থা খোঁজ নাও, কারণ তোরা
যাই 5-7 মিনিটের মধ্যে মনে হয় আমরা রওনা হতে পারবো বলে আসা।
ওকে, তাহলে আমরা শুরু করি।
একটু চা খাবো না? একটু চা খে,
এত চা খাচ্ছে লোবান তো এখন চাচা হয়ে যাচ্ছে। ওকে লোবান চাচা, চলো চা খাও তারপরে গাড়িতে ওঠো।
চলো,
কারওয়ান বাজার থেকে গাড়িতে করে আমরা রওনা দেই উত্তরার উদ্দেশ্যে।
শুনুন, অফিস এরিয়া থেকে দিনের বেলা উত্তর আসছো? আসছি মানে বহুবার আসছি।
কি বলতো, 1 ঘন্টা লাগে
আসলে তখন যে, ও মাই গড, এত সময় লাগে।
আর এখন
উত্তরাকে মনে হয় দিল্লি।
আর এখন
20 মিনিট লাগছে আমাদের,
এমনই হয়তো বা হবে
সর্বোচ্চ, আমার মনে হয় 15-16 মিনিট।
তবে আমরা কিন্তু এখন উত্তরাতে পৌঁছে গেছি এবং আমরা যেই জায়গাটাতে যাব এটাও আমাদের খুব কাছাকাছি, কিছুক্ষণের মধ্যে আমরা ওই বিল্ডিং এ পৌঁছে যাব। এবং একটা কথা একটু বলে রাখি, আমরা যখন আসছিলাম এর আগে কিন্তু লোবান, আমরা ওই যে কাওলার ওই জায়গাটা আছে যে ওখানে কিন্তু আমরা এপিসোডও ধারণ করেছি, এবং মজার বিষয় বলবো নাকি আশ্চর্যের বিষয় বলতে পারেন, সেটা যে আজকেও আসার সময় আমি আর লোবান একটা অদ্ভুত জিনিস খেয়াল করেছি। আমরা জানি না এটা আসলে কি ছিল, কিন্তু একবার
জং দেয়ার ওই জায়গাটা আসলে
একবার চিন্তা করেছিলাম যে আমরা গাড়িটা থামাই, কিন্তু আমাদের যে ড্রাইভার মানে বিষয়টাতে
আমাদেরকে পাত্তা না দিয়ে উনি গাড়ি টান দিয়ে চলে আসছে।
এই কথা বলতে বলতে কোন দিকে চলে গেলাম আমার মনে হয় আর একটু পেছন দিকে আসতে হবে। চলো, ওই যে ওই বিল্ডিংটা দেখা যাচ্ছে না, ওইটাই হবে। শিওর,
ওকে, এই মুহূর্তে এটা তুমি কোনো কাজ করছো একটু বলে রাখলে তো।
আমার কিছু করার নাই লোবান, ওরা বলেছিল যে চেষ্টা করবে, কিন্তু ওদের লিফটেও মনে হয় কোনো ঝামেলা হচ্ছে। আমি যাই হোক, কষ্ট করে
উঠলাম আটতলায় না,
কষ্ট করে আমরা হাঁপাতে হাঁপাতে উঠছি। তো আসলে সিঁড়ি চড়াটাও কম কষ্টের না,
সিঁড়ি চড়াটা অনেক কষ্ট,
কিন্তু
কিন্তু সোজা হলে আমরা,
কিন্তু যারা রেডিওতে শুনছেন অপেক্ষা করতে বলবো, কারণ আপনাদের জন্য দারুণ এক্সপেরিয়েন্স অপেক্ষা করছে ঠিক আমরা যে ফ্লোরটাতে উঠবো।
সেই ফ্লোরে পাশ দিয়ে ওঠো, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু চাপতে হবে। ওকে ফাইনালি হচ্ছে আমরা পৌঁছে গেছি স্পটে, এবং আজকে আমরা এই মুহূর্তে যেই বিল্ডিংটাতে আছি এটা হচ্ছে 10 তলা বা 11 তলা হবে। এখানেই হচ্ছে আজকের ডর ধারণের কাজ করা হবে। পারমিশনটা নিতে আমাদের একটু কষ্ট করতে হয়েছে, কারণ এটা একটা কমার্শিয়াল বিল্ডিং, রাতের বেলা এখানে কাউকে অ্যালাউ করা হয় না। তো তারপরে আমরা সামহাও ম্যানেজ করেছি, এবং আজকে কিন্তু আজকে আমরা খুবই কম মেম্বার এসেছি, মাত্র একজন গেস্ট আমার সাথে আছে আজকে, এবং আমি সুমন আছি এবং লোবানও আছে, আরও টিমের কাজের দরকার হয় তার অল্প কিছু মেম্বার আছে। এবং গত এপিসোডে কিন্তু সবাই শুনেছেন যে আমরা পুরো টিম মিলে গিয়েছিলাম, এবং আমরা পুরো শীতলক্ষ্যা নদীর এখানে যে চরটা ধারণ করেছি, এবং আজকে কিন্তু একটু ডিফারেন্ট পাবেন, কারণ আমরা আসলে গত পর্বে একটা এক্সপেরিমেন্টই করেছি বলতে গেলে, যে একদম র সাউন্ডটা নিয়ে আমরা কোনো রকম সাউন্ডকে মানে আটকানোর চেষ্টা করিনি। কিন্তু আমরা যে ফিডব্যাক পেয়েছি ফেসবুকের থ্রুতে বা আশেপাশের মানুষজনের কাছ থেকে SMS-এ, তো অনেকেই বলেছে আমাদেরকে যে সাউন্ডের কারণে, খুব বেশি নয়েজের কারণে অনেকে গল্প বুঝতে সমস্যা হয়েছে। সেই জন্যই আমরা আবার আমরা সেই আগের ভাবে ফিরে আসছি, যে না আসলে আলটিমেটলি যদি সাউন্ড খুব সুন্দরভাবে যদি আমাদের লিসনারদের কাছে না পৌঁছায় তাহলে ঘটনাটা বুঝতে পারবে না। আমরা এত বছর ধরে আমরা যে এপিসোডগুলো ধারণ করছি বিভিন্ন জায়গায় যাচ্ছে, এই ধরনের পরিস্থিতি খুব কমই হয়, এবং ইনফ্যাক্ট এটা এড়ানোর জন্য আমরা খুব সিম্পলভাবে যাওয়ার চেষ্টা করি। কিন্তু গত এপিসোডটাতে আমরা খুব ঘটা করে গিয়েছিলাম এবং বিশাল এক বহর নিয়ে গিয়েছিলাম, তো সেই জন্য দেখা গেছে যে আমরা যেখানে গেছি অনেক ভিড় তৈরি হয়ে গেছে, এবং এই জিনিসগুলো আমাদেরকে রেকর্ড করার ক্ষেত্রে বা আমাদের পুরো এপিসোড ধারণ করার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন প্রবলেম ক্রিয়েট করে। তো যাই হোক, দেখা যাক ভবিষ্যতে আরো কি হয়। আমরা চেষ্টা করব যে এই ঝামেলাগুলো অ্যাভয়েড করে কিভাবে কিভাবে আপনাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া যায়। তো যাই হোক, আমরা এখন যেই জায়গাটাতে আছি এটা একটা হচ্ছে একটা ফ্লোর, অফিসের একটা ফ্লোর, এবং অনেকটা জায়গায় ফাঁকা রয়েছে, এবং এই ফ্লোরেই ঘটনাটা ঘটে থাকে। যে আমাদেরকে ইনভাইট করেছে, যে আমাদেরকে খোঁজটা দিয়েছে, সে আমাদের সাথেই আছে, কিন্তু সে আজকে কথা বলবে না আমাদের সাথে, কারণ সে যদি কথা বলে ওনার নাম বলা হয় তাহলে পুরো বিল্ডিং হয়তো জেনে যাবে, ঘটনাটা অন্যভাবে নিতে পারে। সেই জন্য উনি আমাদেরকে রিকোয়েস্ট করেছে যে কথা বলবে না, বাট আমরা এখানে বসে এক্সপিরিয়েন্সটা ফিল করতে চাই যে আসলে কি ঘটে এখানে। তো সেই ঘটনায় আমি যাব, তার আগে আমি সরাসরি আমাদের যে অতিথি রয়েছে তার কাছে চলে যেতে চাই, এবং যাওয়ার আগে আমি বলতে চাই আপনারা যোগাযোগ করতে পারেন, শুরুতেই স্টুডিও থেকে কিন্তু কিবিয়া ভাই একটা ফোন নাম্বার বলে দেয়, তো সেই ফোন নাম্বারে ফোন করে কিন্তু আপনারা দরের জানিতে যোগ দিতে পারেন, অথবা আপনি চাইলে চলে আসতে পারেন, আমার ফেসবুক পেজ রয়েছে www.facebook.com/rjsuman, স্পেলিং হচ্ছে SUMN সুমন ডট ডর, এবং এখানেও আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনার এই ধরনের কোনো হরর বা প্যারানর্মাল এক্সপিরিয়েন্স থেকে থাকে এবং আপনি সবার সাথে শেয়ার করতে চান। তো অনেক কথা হয়ে গেছে, আজকে আর কথা বাড়াচ্ছি না, এই মুহূর্তে আমাদের যে অতিথি রয়েছে তার কাছে চলে যায় এবং তার পরিচয় নিয়েই আজকের মূল জার্নি আসলে বলতে গেলে স্টার্ট করছে। আপনার নাম কি?
আমার নাম হচ্ছে মহিউদ্দিন শিকদার, শান্ত ডাকনামও বলা যায়।
ওকে, আপনি শান্ত, খুব শান্তি কিছু দেখি বোঝা যায়। আপনি কোথায় থাকেন বর্তমানে?
আমি আছি রামপুরায়।
তো শান্ত ভাইয়া, আপনার কিছু ঘটনা আছে আপনার কাছে, অনেকেই যারা খুব শান্তশিষ্ট হয়ে শুনছে তারা কিছুটা হলো অশান্ত হয়ে যাবে, তার ঘটনায় যায় আপনার প্রথম কোন এক্সপিরিয়েন্স আপনি শেয়ার করবেন?
থ্যাংক ইউ সুমন ভাই, আসলে এটা একটা দারুণ একটা প্রোগ্রাম, আমি সবসময় এটা নিয়মিত একজন শ্রোতা, তো দরের মাধ্যমে এই অনুষ্ঠানটা একজনকে ডেডিকেট করতে চাই।
আচ্ছা, পুরো অনুষ্ঠান তো হয়তো ডেডিকেট করা যাবে না, আমরা বুঝতে পারছি আপনার কোনো একজন স্পেশাল কেউ আছে, তো যিনি স্পেশাল আছে আমরা পুরো টিম বলবো যে একটু মনোযোগ দিয়ে শুনবেন যে উনি যেই ঘটনাটা শেয়ার করতে যাচ্ছে আমাদের সাথে।
এই ঘটনাটা ঘটেছিল, আমি তখন অনার্স থার্ড ইয়ারে পড়ি, তা নানার বাড়ির ঘটনা। আর এই ঘটনা
নানার বাড়ি
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানায়, আমি একটা সময় বেড়াইতে যাই, ওইখানকার কোনো এক ফ্রেন্ড আমাদের, আমি এবং আমার এক মামাতো ভাই আছে, ওই দুজনকে ওদের বাড়িতে রাতে ইনভাইট করে খাওয়ার জন্য।
আচ্ছা,
তো আমরা সন্ধ্যার দিকে যথারীতি নিয়মে যাই, হয়তো 8টা 7টা এরকম বাজে হয়তো, খাওয়া দাওয়া সেরে কথাবার্তা বলতে বলতে রাত প্রায় 10টা বেজে যায়। আমরা সিদ্ধান্ত নিই যে আমরা এখন চলে আসবো। এর মধ্যে বলা উচিত যে আসলে আমার মামা বা মামানিকে বলে দেওয়া হয় নাই যে ওই দিন দাওয়াত ছিল বা ওদের বাসায় যাচ্ছি খেলার জন্য। তো আমরা যাত্রা শুরু করার জন্য প্রস্তুত হই,
যেখানে
গিয়েছিলাম
সেখান থেকে ফিরে
আসছি। তো রাস্তাটা ছিল আপনার কাঁচা রাস্তা, মোটামুটি অনেকটা দূরেই, প্রায় আধা ঘন্টার মতো রাস্তা হেঁটে গেলে যেটা হয়। আমি যেটা ফিল করলাম বাড়ি থেকে নামার পরপরই যে জিনিসটা মনে হয়েছে যে কোনো একটা একটা কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল, কোনো একজন কাঁদছিল, তবে সেটা খুব হাউমাউ করে নয়, মেন মেন টাইপের, যে নতুন বউ হইলে যেমনটা হয় আর কি। তো একটু আগানোর পরে আমার মামাতো ভাইটা আমাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুই একটা কিছু শুনতে পাচ্ছিস? আমি বললাম, কি না তো? ওই বলতেছে, দেখ একটা কান্না কান্নার একটা আওয়াজ শোনা যাচ্ছে। আমি কিন্তু এটা প্রথম শুনেছি কিন্তু ওইটা বলি নাই। আর একটু রাত সম্পর্কে একটু বলা দরকার, রাতটা ছিল চাঁদনি রাতি, কিন্তু বৃষ্টি মেঘ মাঝে মাঝে আইসা চাঁদ গেড়াইকে দিতেছে।
আচ্ছা
আচ্ছা, বললাম যে আরে হয়তো কেউ একজন কাছে বাড়ির, তো আশেপাশে তো গ্রাম আছে, তো আচ্ছা তাহলে চল। তো আমরা ক্রমান্বয়ে যতটা আগাচ্ছিলাম আমার বাড়ির দিকে, যত আগাচ্ছি ততই মনে হচ্ছে যে সাউন্ডটা লাউডলি হইতেছে। প্রথম দিকে যে আস্তে আস্তে আওয়াজটা হচ্ছিল ওই রকম মনে হচ্ছে না, তখন আমরা বুঝতে পারতেছি যে আসলে আমরা বোধহয় একেবারে সাউন্ডের কাছাকাছি চলে আসতেছি, অর্থাৎ বোধহয় আমাদের সামনেই কেউ একজন কাঁদছে। মোটামুটি 4-5 মিনিট হাইটা ফেলছি এর মধ্যে, একটা হাউড টাইপের এলাকাতে চলে আসছি, অর্থাৎ এখন আর আশপাশে কোনো গ্রাম দেখা যাচ্ছে না। এই রোডের দুই পাশে জমি ছিল, মাঝে মাঝে কিছু গাছ দেখা যায় রোডের সাইডে দিয়ে,
ওখানেও কান্নার সাউন্ড পাচ্ছেন?
হ্যাঁ, গ্রাম পিছনে ফেলে দিয়ে আসলে তো কান্নার থাকার কথা,
মানে লোকালয় পেছনে ফেলে।
হ্যাঁ হ্যাঁ, একেবারে হাউড়ে চলে আসছি। একটা পর্যায়ে যেটা হইলো, রোড থেকে ঠিক নিচে ধান ক্ষেতের পাশে কোনো একজন মানুষ সামনের দিকে দেখা যাচ্ছে না, পিছন দিকটা দেখা যাচ্ছে কোনো একজন মানুষের, আবছা অন্ধকার আবছা আলো, এটুকুতে বোঝা যাচ্ছে যে এটা কোনো একটা মেয়ে মানুষ হবে। পেছনে দিয়ে চুল, কিছু চুল দেখা যাচ্ছে, কেমন যেন একটু শাড়ি টাপি টাইপের এরকম কিছু একটা। আর কান্নার আওয়াজটা আমার প্রথম দিকে মেয়ের মতোই মনে হয়েছিল, যে জ্ঞানের জ্ঞান করে বললাম। ও বললো, দাঁড়া একটু দেখি কেউ নিজের এলাকা, আর আমার হচ্ছে মামার বাড়ি। আমি বললাম, আরে থাক চল আমরা আমাদের মতো করে চলে যাই। না, ও দেখবে। আমি রুটের সাইডে দাঁড়ায় রইলাম, কিন্তু রুট থেকে নিচে নামলো, ক্ষেতের কাছে, জমির কাছে নামলো। তো নামার পরে গিয়ে ও পেছন নিয়ে দাঁড়ায়, ওরা জিজ্ঞেস করলো, কে তুমি, আর এত রাত্রে তুমি এখানে কাঁদতেছো, কার কি হও তুমি? ও কোনো কথাই বলছে না, ও রেসপন্স করছে না, বলছে না যে তুমি এখান থেকে চলে যাও, পরিচয় দিচ্ছে না। আমার কাছে কিছু খটকা লেগে গেল ব্যাপারটা, যে সামথিং ইজ রং, উত্তর যখন দিচ্ছে না, আমি নিচে নামলাম, জমিতে ওর কাছে আসলাম, আইসা ওর হাত ধরে বললাম যে চল, ও কাঁদতেছে তো আমাদের কি সমস্যা, আমরা আমাদের মতো করে চলে যাই। তা আমি যে ভয় পাইছি বা আমি যে একটা অন্য কিছু অনুমান করছি ওইটা ওর আমি বুঝতে দিই নাই, ওরে টান দিয়ে রাজগুলো ঘুরে চলে ফেললাম, ঘুরে তুলে বললাম যে চল, অর্থাৎ তাড়াহুড়া করে আমি চলে যাবো। ওরে বললাম, তাড়াতাড়ি হাঁট, স্পিডে হাঁটছি, 2-3-4 মিনিট বা এরকম যেটুকু সময়ই হোক। এই যে জিনিসটা লক্ষ্য করলাম যে ঠিক একই পরিবেশে যেইভাবে আমরা ওকে দেখেছিলাম 3-4 মিনিট হাঁটার পর, আমরা সেইভাবেই ওকে দেখছি। তো আমরা এত স্পিডে যে হাঁটলাম, এটা কই হাঁটলাম,
একই জায়গার মধ্যে
রয়ে গেছে, হ্যাঁ রয়ে গেছে। আর ও যদি আমাদের সামনে দিয়ে যাইতো তাহলে তো আমরা দেখতাম, রোডটা তো একটাই ছিল, তো মনে হচ্ছে যে আমরা একটা জায়গার মধ্যেই আটকিয়ে গেছি। তো ও বললো, কি ব্যাপার, কি আমরা এখানেই কেন আবার? আর ও তো এখানে কি ব্যাপার, ওর তো জিজ্ঞেস করলাম, উত্তর দিল না, ওর তো দেখা দরকার ওকে। এটা ও করলো কি, আবার ওই ঠিক একইভাবে ঘুরে নিচে নেমে গেলো। তা আমি ওর নিষেধ করলাম, না না যাই না, থাক আমরা আমাদের মতো করে হাঁটি, না ও যাবি, গিয়ে জিজ্ঞেস করলো, কিন্তু আবার একই ও কোনো রেসপন্স করে না। আমি আবার নিচে নামলাম, নেমে ওর হাত ধরে যেই খালি রোডে উঠবো, এই দেখলাম ও তো পিছন দিক থেকে বসে ছিল, মানে শুধু চুলগুলো আর পিঠটা দেখা যাচ্ছিল, আর ইজি চেয়ার গুলোর মতো টার্ন করে ফেলেছে, মানে একেবারে সোজা টার্ন, কোনো নাউইটাই টার্ন করে ফেলছে, একেবারে আমাদের মুখোমুখি ও নোট জমিতে, আর আমরা রোডের পারে উঠবো খালি রুটে। আমার জীবনে প্রথম ঘটনা। রোডে দাঁড়ালো, চুলগুলো যেমন দেখেছিলাম সুমন ভাই, এই চুলের দুইটা পার্ট করে আপনার এই গালগুলো একেবারে দেখে রেখেছে, গালের এই পাশটা দেখা যাচ্ছে না, আর একটা পাশের চুল মনে হয় পেছনের দিকে, নাক থেকে শুরু করে মুখের এই অংশটুকু দেখা যাচ্ছে। তো অবয়বটাতে যা বোঝা যাচ্ছে একেবারে পুরাপুরি মেয়ে, চেহারা বিভীষিকাময় খারাপ। তো এটা দেখে মানে একেবারে ভীষণ রকমের ভয় পেয়ে গেলাম, কিছুই বুঝতে পারতেছি না যে এই মুহূর্তে কি করা উচিত। মনে মনে দোয়া কালাম পড়ার জন্য চেষ্টা শুরু করলাম, কিন্তু সত্যি কথা বলতে সেমন পাই,
ওই সময়
একটা পুরা কিছুই মনে করতে পারতেছি না, হাত পা তো থর 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 করে কাঁপছে। ওইটা আমাদের দিকে হাঁটা শুরু করলো, মানে আমাদের দিকে আসতে
চাচ্ছে।
আর আমরা যেটা করছি যে আমরা সুরা করার মাধ্যমে দৌড় দেওয়ার চেষ্টা করছি, কিন্তু পা নামাতে পারছি না, হাত পা মুখ একেবারে সবকিছু অবশ হয়ে গেছে মনে হইতেছে। তো যেটা হয় ও আমাকে বলতেছে, কি রে ভয় পাচ্ছিস? ভয় পাইস না, এটা তো একটা মেয়ে মানুষ। তো ও বললো যে আমি একটা কাজ করি, তুই ই করিস, বললো যে ও যদি আমার কাছাকাছি চলে আসে তাহলে আমি ওরে ওরে ধরে ফেলার চেষ্টা করব, আর তুই এই গ্রামে চলে যাবি, গিয়ে মানুষদেরকে ধরে নিয়ে আসবে। মানে ওর এখনো মনে হচ্ছে যে এটা একটা নর্মাল একটা জিনিস,
মানে প্যারানর্মাল কোনো কিছু ভাবছে না।
ও ভাবছে না। তখন আমি বললাম যে দেখ আমরা পলানোর চেষ্টা করা উচিত, এখন যে লাউডলি কান্নাটা শুনছিলাম, ও যখন দাঁড়িয়ে যান আমাদের দিকে আসতেছে, তখন আর ওর মুখে কান্না নেই। তো আমরা করলাম কি, সুরা টুরা পড়া শুরু করলাম, যেটুকু মুখে দিয়ে আসতেছে। আমার যেটুকু স্পষ্ট মনে আছে সেটা হচ্ছে যে ওর মুখ থেকে আমি বোধহয় 2-3টা শব্দ শুনেছিলাম, তবে নর্মালি কোনো মানুষ যেভাবে কথা বলে সেরকম এরকম কিছু না, অনেকটা না খেপেই যাবি যা কথা আসে অস্পষ্ট অস্পষ্ট, ঠিক ওই রকম কিছু একটা শুনেছিলাম। ও বুধ এরকম বলেছিল যে যা যা আজকে বাইটা গেলি।
কিন্তু এই জিনিসটা কেন হয় আমি বুঝি না, মানে অনেক সময় এই ধরনের ঘটনা আমরা পাই যে সে তো চাইলে আপনাদেরকে ওখানে ক্ষতি করতেই পারত, কিন্তু তারপরও কেন তাহলে ক্ষতি করলো না এবং কেনই বা তাহলে ভয় দেখানো?
আচ্ছা তারপরে পরে ঘটনাটা বললে আপনি, এটার সাথে সম্পর্কিত একটা বিষয় আছে আপনি জেনে যাবেন। তো এরপরে যে ঘটনাটা ঘটছে এটা শোনার পর আমরা দুজন দুজনে হাত ধরে বললাম যে বাঁচি আর মরি দুজন একসাথে, দুই ভাই একসাথে বাঁচবো না হয় মরবো, বলে দিলাম একটা দৌড়। এই দৌড় দেওয়া পর্যন্তই সেন্সলেস হয়ে গেছি কোন সময় জানি না সেটা। কিন্তু পরবর্তীতে রাত 3:30-3:30 দিকে মামা দেখতে চাচ্ছিলেন যে আমরা রুমে আছি কিনা, যে না আমরা তো রুমে নেই। কি ব্যাপার নাই এত রাতে হয়ে গেছে এখন, আমাদের এগিয়ে জিজ্ঞেস করলো যে কি ব্যাপার ওরা কি কোথায় আর
যে আপনাদেরকে খুঁজতে দেবে।
হ্যাঁ হ্যাঁ, পরে বললো যে না ওরা তো আজকে খাওয়া দাওয়া করে নাই, খোঁজা শুরু করলো। খুঁজতে খুঁজতে আমরা পরে শুনেছি যেটা আমাকে নাকি রাস্তার পাশে পেয়েছে, কিন্তু আমার তো বাড়িটা যেটা ছিল ওইটা জমিতে বেড়া দিয়েছে। কিন্তু আমরা যে জায়গাটা গণনা দিয়েছি যে আমাদেরকে যে জায়গাতে এই জিনিসটা হয়েছে আমরা ঠিক এই জায়গাটাতে ছিলাম না। আমি যখন আমাকে নিজেকে আবিষ্কার করি তখন একেবারে সকাল হয়ে গেছে, আমার চারপাশে মানুষ কান্নাকাটি করছে, একদম বেদরব কান্না মানুষ আসতেছে দেখতে, এলাকাতে প্রচার হয়ে গেছে ওরা মারা গেছে, আমরা কেউ কথা বলতে পারতেছিলাম না। আমি চেষ্টা করছি কথা বলার জন্য অথবা ওদেরকে বোঝানোর জন্য যে আমি মরি নাই, কিন্তু কেউ আমার কথা শুনতেছে না। একটা পর্যায়ে কেউ একজন হয়তো ফলো করেছে যে কি ব্যাপার ব্যাগনা তো মরে নেই, সবাই আবার আমার দিকে অ্যাটেন্টিভ হইলো, শরীরে একটু এনার্জি পেতে লাগলাম, আমাকে দুধ টুধ দিয়ে গোসল করালো, চেষ্টা করলো কথা বলাইতে, আমি কথা বলতে পারতেছিলাম না। ওদের মাধ্যমে জানলাম যে ওরা আমাকে এই সময়টাতে পেয়েছে, তখন বাজে হয়তো ভাই 3:30-3:30 ওই রকম সময়তে, কিন্তু আমরা মিসিং হয়েছি 10:00 আর কিছুক্ষণ পরে, 4-5-6 ঘন্টা কেউ কিছু জানে না যে আমরা কোথায় পড়ে আছি। যাই হোক, পরে আল্লাহর শেষ রহমত ওই দিনটাতে ওই দিনকার মতো করে
আর কোনো ধরনের প্রবলেম হয়
না, না ওইটার পরে আর আমার কোনো প্রবলেম হয় নাই। আর এই ধরনের কোনো কিছু
এরকম আসলে আমার মনে হয় যে খারাপ জিন বলি বা যাই বলি সুযোগ পেলেই মানুষকে এই ধরনের ভয় দেখানোর চেষ্টা করে।
হ্যাঁ সুমন ভাই, তারপরে আমি মামার কাছ থেকে শুনেছি এখানকার একজন কোন একজন মহিলা তার স্বামীর দ্বারা নির্যাতিত হওয়ার কারণে সে সুইসাইড করেছিল এই পথের পাশে, মাঝে মাঝে নাকি এরকম ওরা কেউ কেউ একা রাস্তায় পাইলে দুইজন পাইলে এরকম ভয় দেখায় আর কি, এইটুকু পর্যন্ত ওনাদের কাছে শুনেছিলাম।
তো এইটা হচ্ছে আপনার লাইফের একদম প্রথম প্যারানরমাল?
আমি জীবনে প্রথম এটা দেখলাম।
ওকে, তো আমরা জানি যে আপনার আরো কিছু ঘটনা আছে যেটা হয়তো আপনার সাথে ঘটেনি কিন্তু আপনার আশেপাশের মানুষজনের সাথে ঘটে গেছে, তো আমরা একটু সেই এক্সপিরিয়েন্স গুলো শুনি।
হ্যাঁ সুমন ভাই, আমি যদি দ্বিতীয় ঘটনাটা বলতে চাই এটা আমার এলাকাতে, তো এটা ছিল একটা সুইসাইড সম্পর্কিত। কোন একটা আপু ছিল, খুবই সুন্দরী ছিলেন এবং এই হিসেবে সবাই তাকে চিনতো।
হ্যাঁ,
ওনাকে বিয়ে দিয়ে দেয় কোন একটা বিদেশি স্বামীর কাছে, বিয়ের মাস দুয়েক পরে, এখনো স্বামীর কাছে যাওয়া হয় নাই বা স্বামীও আসেনি, মাস দুয়েক পরে হুট করে তার বাপের বাড়িতে সে সুইসাইড করে, একটা গাছে ওই তার ওনা দিয়ে সে সুইসাইড করে। নিয়ে এলাকাতে ব্যাপক গুঞ্জন রটনা টটনা ছিল, পুলিশই মামলা ব্যাপার এটা। তো পুলিশ আসলো বিকেল বেলায়, এসে বিকেলে তদন্ত করতে করতে আপনার সন্ধ্যা হয়ে গেছে, পুলিশ লাশ নিয়ে ওরা রওনা হলো ওই জেলার উদ্দেশ্যে, যে মেয়ের আপন চাচাকে সাথে নিল, 7-8 জন পুলিশ ছিল। ওরা বিশাল হাওর বাজার দেখে বললো ট্রলারটা ই করো, আমরা খাওয়া দাওয়া করে তারপরে আবার আমরা রওনা দিব,
লাশ নিয়ে যাচ্ছে।
হ্যাঁ, লাশ নিয়ে ওরা শহরে যাচ্ছে আর কি। তো এখন ওরা বাজারে গেল, একজন কে রেখে কনস্টেবল কে রেখে পিছনে ও বসলো ট্রলারের, আর বাকি সবাই গেল খেতে, যে তোমার জন্য নিয়ে আসবো আমরা খেয়ে। পুলিশটা কথা ভাবতে লাগলো লাশটা সম্পর্কে, যে কি ব্যাপার এত সুন্দর একটা মেয়ে এভাবে কিভাবে সুইসাইড করলো, কেন এবার সুইসাইড করলো। তো এরকম ভাবতে ভাবতে হুট করে তার একবার নজর গেল ওই লাশটার দিকে, ট্রলারের পেছনের দিকে বইটার কাছে উনি বসেছিলেন, তো ভেতরটাতে সবটাই দেখা যায় পুরোপুরি ভাবে। তো উনি নজর যাওয়ার পর যেটা দেখলো যে উনি যেই মেয়েটার দিকে তাকাইলো লাশটার দিকে, সেই দেখে যে লাশটা ওর দিকে মুসকে মুসকে হাসতেছে। তো প্রথম হয়তো ভাবলো যে এটা মনের ভুল, আমি হয়তো মনে মনে ভয় পাচ্ছি, এটা মনের ভুল ভেবে ওটাকে উনি উড়িয়ে দিলেন। তারপরে উনি একটা সিগারেট ধরিয়ে খেতে খেতে আবার ওই গুড়া একইভাবে মনোযোগ গেল ওই মেয়ের দিকে, দেখে যে না মিটমিট করে হাসতেছে ওর দিকে থাকে। তো দ্বিতীয়বার যখন দেখলেন উনি আর নিশ্চিত যে এটা আসলে মনের ভুল না, পারে যদি যেতে হয় উনি যেখানে বসেছিলেন সেখান দিয়ে গেলে ওই ট্রলারের মেয়ের পাশ দিয়ে যেতে হবে, ওই দিক দিয়ে না গিয়ে উনি ট্রলার থেকে পানিতে ঝাঁপ মারলেন, উনি পানিতে ঝাঁপ দিলেন, তো পারেই তো ট্রলার লাগানো ছিল, তো এই আধা মিনিটে পারে উঠে গেলেন। তো উঠে গিয়ে তো চিল্লা পিল্লা করা শুরু করলেন, তো পুলিশেরা সহ ওরা সবাই ধরে আসলো, কি ব্যাপার কি ব্যাপার, বলতেছে যে লাশ তো মিটমিট করে হাসে, অদ্ভুত ঘটনা, ওরা কেউ বিশ্বাস করতে চাইলো না বিষয়টা। সবাই বললো যে ঠিক আছে তাহলে চলেন আমরা যাই যে লাশের কাছে গিয়ে দেখি। মেয়ের যে চাচা ছিল আপন চাচা, উনি করলো কি বললো যে আচ্ছা ঠিক আছে আমি দেখবো আমার বাস দিয়ে উঠে কিনা। তো ওরা সবাই একেবারে ট্রলারের পাশে দাঁড়ায় রয়েছে আর উনি ট্রলারে উঠলেন, সবাই লাইট ধরে রাখছে, হারিকেন আছে এখানে, আবার
ভয়ে কেউ ট্রলারে যাচ্ছে না,
না যাচ্ছে না, শুধু চাচা যাচ্ছে যে চাচা দেখবে যে লাশ আবার হাসে কিভাবে। তো এখন গিয়ে বললো কই আমার বাসটি তো উঠে টুটে না, এ কই মিটিমিটি করে হাসলো কই? তো যেটা হয় যে এটা একেবারে এলাকাতে সারে এলাকা সবাই জানে ওই আমাদের এলাকার, এই যে লাশটাকে যে স্ট্রেট করে শোয়া রাখছে, স্ট্রেট থেকে আপনার একেবারে সুন্দর করে টান করে বসা গেছে একেবারে একেবারে সবার সামনে, সবাই লাইট ধরে রাখছে, টর্চ লাইট, তারপরে আপনার হারিকেন টারিকেন
বলেন পসিবল এটা?
হ্যাঁ, একেবারে লাশ ওইটা বসা গেছে, লাশ বসা যাওয়ার পর ও একেবারে সাথে সাথে সেন্সলেস,
উনার চাচা?
হ্যাঁ চাচা, একেবারে এনি সেন্সলেস হয়ে পড়ে গেছে ট্রলারি। এখন তো পুলিশ টুলিশ তো সবাই তো ব্যাপক হারে ভয় পেয়ে গেল যে এখন কি করা যায়। তো উনি পুলিশের যিনি দায়িত্বরত ছিলেন এসআই, তিনি ফোন করলেন জেলা প্রশাসকের কাছে, করে বললেন যে স্যার এই ব্যাপার, এখন আমরা কি করবো স্যার, ফোর্স লাগলে ফোর্স বলেন, আর যদি মনে হয় যে এটা কোনো ক্ষতিকারক কোনো বিষয় আপনাকে ক্ষতি করবে তাহলে আপনারা যে কোনো ভাবে অ্যাকশনে যেতে পারেন, যে দরকার হলে গুলি পর্যন্ত করবেন। জেলা প্রশাসকের কাছ থেকে এই ধরনের ইঙ্গিত পেয়েছেন। আর যেটা হয় কি, ওই যে লাস্টটা যে ওইটা বৈশা গেছিল ওইটা কিন্তু আর বসা নাই, ওইটা আবার স্ট্রেট হয়ে শুয়ে পড়ছে, দৌড় পরামর্শ দিল দৌড়াদৌড়ি দেখে যে এটা যেটা করা যেতে পারে হুজুর আনা হোক, হুজুর খবর দিল এরই মধ্যে নদীর পারে একটা মানুষ আর মানুষ। তো আপনার আইসা হুজুর কি করলো, ট্রলারের ভিতরে গেলো আর ওরা সেন্সলেস হয়ে বেরিয়ে আছে, মেয়ে শুয়ে আছে যে যে অবস্থায় রেখেছিল। এখন হুজুর আসলো, হুজুর এসে কি জানি চোরা চোরা পড়লো, চোরা চোরা পড়ে হুজুর ট্রলারে উঠে গিয়ে লাশটাকে ভালোভাবে দেখলো, হুজুরকে কোনো রকম ভয় দেখানো হলো না। তো যাই হোক, হুজুর ট্রলার থেকে নেমে এসে যেটা বললো, আসলে যেটা হয়েছে যে এই লাশটা মারা যাওয়ার পর থেকে এখন পর্যন্ত তাকে সাদা কাফনের কাপড় দিয়ে ঢাকা হয়নি।
আচ্ছা,
সেই এটা দিয়ে ওনাটা দিয়ে সুইসাইড করেছিল,
ওই
ওনাটা দিয়ে ডেকে রেখেছে, কিন্তু সমস্ত শরীর তো ডাকে না, তো ওনা তো খুব বেশি বড় না, আর বাতাসের কারণে কাপড়টা ঠিক থাকতেছে না বারবার। ওনার ধারাভাষ্য অনুযায়ী যে উনি সমস্ত ঘটনা শুনে বুঝে বললো যে আসলে এই মেয়েটার পিছনে একটা জিন আছে।
আচ্ছা,
উনি এইভাবে বলছিল যে সম্ভবত জিনটার কোনো আক্রোশ ছিল তার প্রতি, এই যে মেয়েটার একটা ক্ষতি করবে করবে, সে হয়তো ওই মেয়েটাকে জিনটাই প্রলোভিত করে শেষ পর্যন্ত ইতে সুইসাইড পর্যন্ত নিতে বাধ্য করেছে। এটা আসলে লোকমুখে প্রচলিত কথা, এটা সত্যতা আমরাও জানি না আসলে। তো যাই হোক, আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার ওই মেয়েটাকে সুইসাইড করার পর থেকে এখন পর্যন্ত নিয়ে আসার ক্ষেত্রে আমরা মুসলমানরা সাধারণত জানি সাদা কাফন তা রেখে দিতে হয় মানুষ মারা যাওয়ার পর,
মানে ধর্মীয় আচরণ রীতিনীতি আছে ওগুলা কিছুই মানা হয়,
হ্যাঁ মানা হয় নাই, তো ওইটা করা হয় নাই, সে কারণে ওই জিন কিন্তু বাস্তবতা ছিল এরকম, ওই পুলিশ কর্মকর্তা যারা ছিলেন তারা রিস্ক নিতে চায় নাই, তারা বলেছে যে না ঠিক আছে আমরা যাই হোক আমরা এখান থেকে যাবো না, খানি রাত্রি যাপন করবো, সকালে উঠে ট্রলার কিনে রওনা হবো, কারণ চলতি পথে যদি আবার কোনো বিপদ ঘটে ট্রলার থেকে তো নাইমা ওই পানিতে পড়লে তো মারো মারা সম্ভাবনা থাকবে, সেই জন্য তারা এই ধরনের কোনো রিস্ক নিতে চায় নাই,
পরে নিয়ে গেছে
নিয়ে যাবে। তারপরে জেলা প্রশাসক ছিল, তাকে জানানো হয়েছিল যে এসআই এইভাবে ইয়ে আছেন, তো এটা শোনার পর উনি বলছে যে আমি আলাদা করে ফোর্স পাঠাচ্ছি, ফোর্স দেখে নিয়ে আপনারা সকালে এই লাশ নিয়ে আসেন।
বিরতির সময় হয়ে গেল 4 মিনিটের ছোট্ট একটা বিরতির, তবে তার আগে বলতে চাই প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানে যদি আপনি অংশগ্রহণ করতে চান ফোন করবেন আমাদেরকে, ফোন নম্বরটি হচ্ছে 09613892892। যারা শুধু স্টোরি বলতে চান, ভৌতিক গল্পগুলো বলতে চান, তারা ফোন করে অবশ্যই কি ধরনের ভৌতিক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন সেটা ছোট্ট করে হলেও একটু বলবেন। প্রিয় শ্রোতা, 4 মিনিট পরে আমি আবারও ফিরছি। ডর,
ডর মানে ভয়, হন্টেড বাই ব্রাড মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
আমি আরজে কিবরিয়া আছি আপনার সাথে, ডর শুনছেন আপনি 127তম পর্ব। 127তম পর্বের প্রথম ঘন্টার অতিথি শান্ত। ডরের একটি বিশেষ রেসিপি আছে, আমরা বলি ডর মানে ভয়, এবং এই ভয় পাওয়ার জন্যে এক ধরনের পরিবেশের প্রয়োজন হয়। আপনি দেখবেন যত হন্টেড মুভি হয়েছে সবগুলোতেই রাতের আধিক্য অনেক বেশি, অর্থাৎ পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানটি চলাকালীন সময়ে আপনি একটি নীরব জায়গায় বাস করুন, এবং আপনার ঘরের মধ্যে অবস্থান হলে জানালাটা হালকা করে খোলা রাখুন, বাতিটি নিভিয়ে দিন, রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড নিশ্চিন্ত করুন, এরপর শুনতে থাকুন ডর, দেখুন সত্যি সত্যি ব্যাপারটি এটি কিনা যেটা আমরা বলি ডর মানে ভয়। আবারও ফিরছি ঠিক সেখানে যেখানটায় আমরা ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। ডর,
তো এটা শোনার পর উনি বলছে যে আমি আলাদা করে ফোর্স পাঠাচ্ছি, ফোর্সদেরকে নিয়ে আপনারা সকালে এই লাশ নিয়ে আসেন। লাশ নিয়ে যাওয়ার পরে এটার ইফেক্ট আর আমাদের এলাকাতে আর কোনো কিছু দেখা যায়নি।
কিন্তু আপনাদের এলাকার সমস্ত মানুষই মোটামুটি অনেকেই দেখেছে এই ঘটনা।
এটা একেবারে আমাদের আমাদের থানা বাংলাদেশের একটা বিখ্যাত একটা থানা, একেবারে বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম আর কি, বানিয়াচং।
বানিয়াচং হচ্ছে সবচেয়ে বড় গ্রাম বাংলাদেশের। এবং জানি না বানিয়াচং এর কোনো মানুষ যদি শুনে থাকে এই ঘটনাটা এই মুহূর্তে, তাহলে হয়তো ওনারা বলতে পারবে যে আসলে এই ধরনের ঘটনা ওনাদের এলাকায় প্রচলিত আছে কিনা। এবং আমি প্রথমে যখন ঘটনাটা শুনছিলাম লাশটা হাসছে, তো আমার একটা জিনিস ওখানে মনে হয়েছে যে এটা তার ভুল হতে পারে, কারণ হচ্ছে এটা একটা সুইসাইডাল কেস এবং যে ফাঁসি দিয়ে মৃত্যুগুলা হয় মুখ এমনিতেই বিকৃত হয়ে যায় কিছুটা, তো এমনও হতে পারে যে মুখের কোনো অবয়ব দেখেই, যেহেতু লাশটা ঢাকা ছিল না পুরোপুরি, মনে হচ্ছিল যে লাশটা হয়তো বা হাসছে। কিন্তু যে বসে যাওয়ার ঘটনা বলা হয়েছে এখানে আমি আসলে কোনো লজিক আমি খুঁজে পাইনি। আর যেহেতু বলেছে শত শত হাজার হাজার মানুষ দেখেছে, তো সেক্ষেত্রে তো আরো কিছু বলা থাকে না। এবং এটাও ঠিক যে হুজুর এসে পরবর্তীতে বলেছে যে এটার কিছু রীতিনীতি থাকে বা জিনের কোনো একটা বিষয় থেকে থাকতে পারে, হয়তো বা সেটাও হতে পারে। তো আমরা সেই ঘটনার ব্যাখ্যায় আর নাই গেলাম। আসলে যারা শুনছেন তারা নিজেরাই আসলে নিজেদের হয়তো অনেকে এটা বিশ্বাস করতেও চাইবেন, ইনফ্যাক্ট আমিও বিশ্বাস করতে চাইনি প্রথমে। তারপর আমরা বলবো লিসনার যারা আছে তারা নিজেদের বিচার বুদ্ধি আছে সেখান থেকে বিশ্লেষণ করবে যে এটা কতটুকু যুক্তিযুক্ত। ওকে, আমরা পরের ঘটনাতে যাই শান্তভাই।
এটা হচ্ছে একেবারে আমাদের গ্রামে আমাদের বাড়ির ঘটনা। আমার এক চাচাত ভাই, উনি কোনো একদিন রাতে হুট করে বাথরুমের ব্যাগ পেয়েছে, বাথরুমে যাবে। সাধারণত বাড়ির বাথরুম গুলো আপনারা জানেন যে
গ্রামগুলো একটু দূরে
হয়, সেভাবে একটু দূরে থাকার কারণে উনি গেলেন। এই বাথরুম শেষ করে উনি আসবে, তো এদিক সেদিক তাকাতে লাগলেন যে বাড়ি ঘরটা একটু দেখলেন, পুকুর পাড়ে কেউ একজন বসে আছে। দিনটা ছিল গরমকালের আর কি, তো ভাবলো হয়তো ঠান্ডার জন্য হয়তো কেউ বসে থাকতে পারে। আবার পরক্ষণে মনে হইলো যে কি ব্যাপার, কে বসে থাকবে এখানে, আর রাতের ব্যাপার যদি চুট্টু হয়ে থাকে। তো উনি আস্তে ধীরে করে হেঁটে যাচ্ছেন, যিনি বসে আছেন তিনি নড়ছেন না, তিনি তার জায়গা মতো বসেই আছেন। ওনার ইয়েটা ছিল আমাদের বাড়ির পেছনের দিকে, আর মুখটা করা ছিল পুকুরের দিকে, এই অবস্থায় ছিলেন আর কি। তো যেটা হয় যে উনি যখন ওই গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন কে তুমি, পরিচয় জানতে চাইলেন, কিন্তু কোনো উত্তর দেয় না, তো রেসপন্স করছে না। দুই তিনবার জিজ্ঞেস করলো, না রেসপন্স করে না। তো যদি আমাদের বাড়ি ঘরে কেউ হবে, আমাদের আত্মীয় স্বজন হবে, তাহলে তো বলার কথা যে আমি মুখ, কিন্তু এটাও বলছে না। আবার চুর হইলো তো একটা দৌড় দেওয়ার কথা, তাও করছে না, ওর মতো করে বসেই আছে। দুই তিনবার একটু রাগের সুরে যখন বললো, কারণ ওইটা বসা থেকে উঠছে, ওইটা দেখলো যে এটা একটা ছেলের অবয়ব, দাঁড়িয়ে যেটা করলো যে হাঁটা শুরু করলো। হাঁটা শুরু করলো কোন দিকে, আমাদের বাড়ি থেকে পশ্চিম দিকে আপনার হাওর আছে। আর তখনকার সময়টাতে ওই যে বললাম তো বর্ষাকাল ই ছিল, গ্রীষ্মকালের গরম বর্ষা দুইটা মিলিয়ে ছিল, পানি চারোদিকে শুধু পানি আর পানি। তো আপনার যেটা হয় যে ও করলো কি, ওই হাওরের দিকে মুভ করে হাঁটা শুরু করলো, বাড়ির দিকে না। আমার বাড়ি যতটাই দ্রুত যাওয়ার চেষ্টা করছে একটা নির্দিষ্ট ডিস্টেন্স তাদের মধ্যে থেকেই যাচ্ছে, মানে তার কাছে যেতে পারছে না। হাঁটতে হাঁটতে দুই তিন মিনিটের রাস্তা, ও করলো কি, হাঁটতে হাঁটতে গিয়ে পানিতে নেমে গেলো, এক কথা হাওরে নেমে গেলো। হ্যাঁ, অবয়বটা পুরা বোঝা যাচ্ছে একটা ছেলের মতো, হেঁটে পানিতে নেমে গেলো। আর উনি ওনার পিছন দিক থেকে আসতেছে ইয়া দিয়ে, রাস্তা দিয়ে, রাস্তা বলতে বাড়ির ভেতর চিপা চাপা দিয়ে আর কি। ওনার আর কমন সেন্স এটা নেই যে ও যে পানির উপর দিয়ে হেঁটে চলে গেছে, ও উনি বুঝতেছেন আমার ভাই যে ও বোধ হয় রাস্তা দিয়ে হাঁটতেছে, বাড়ির ভেতর দিয়ে হাঁটতেছে। তো এমন অবস্থায় উনি একেবারে যখন ওই একেবারে পানি শেষ, মানে নেমে যাবে পানিতে বাড়ির শেষ, ঠিক ওই মুহূর্তে যে ওনার কমন সেন্স আসলো হুট করে যে আমি কোথায় যাচ্ছি, তো কোথায় যাচ্ছি করে বলে উনি করলো কি, স্ট্রেট দাঁড়ায় গেলো। ওইটা কিন্তু পানির উপর দিয়ে একেবারে সাধারণ ভাবে হেঁটে চলে যেতেছে, যেটা হওয়া কথা না, যেটুকু পানিতে গেছে এরই মধ্যে গলা পানি ছেড়ে যাওয়ার কথা,
স্বাভাবিক, ওটা পানির উপর দিয়ে তো মানুষের হাঁটতে পারার কথা না।
যখন দেখলো যে পিছনের দিকে তাকায় দেখলো যে ওই আমার ভাই যিনি ছিলেন, অর্থাৎ যেখানে নামিয়ে দেবো পানিতে, ঠিক ওই জায়গাটা দাঁড়ায় গেছে, কমন সেন্সে ঠিক ওই জায়গাটাতে ও দাঁড়ায় গেছে। ওই নির্দিষ্ট একটা ডিফারেন্ট আছে ওদের মধ্যে, তখনও দেখে যে ও আর যায় না, ও আর যায় না। উনি এইভাবে বলেছিলেন, ব্যাখ্যাটা এইভাবে করেছিলেন যে ওইটা ওনাকে এইভাবে বলছিল যে হ্যাঁ এবার সাহস থাকলে আস, এবার এখানে সাহস থাকলে, এই কথাটা বলার পর আর ই যে পানিতে দাঁড়ায় থাকার দেখার পর, মানে আর ও করলো কি, পিছনের দিকে তাকিয়ে দিল আর দৌড়, একেবারে এক দৌড়ে মনে করেন বাড়ির সামনে সে চিৎকার দিয়ে পড়লো। চিৎকার শুনে কেউ কেউ সজাগ হইল, উঠে গেলো, কি ব্যাপার কি ব্যাপার, খোঁজ খবর নিল যে কি বিষয় হইতেছে, যে এই ঘটনা। উনি সেন্সলেস হয় নাই, উনি সেন্সলেস হয় নাই। তারপরে আমাদের যারা আত্মীয় স্বজন আছে সবাই লাইট টাইট নিয়ে সারা এলাকা এই যে পানি যেখানে ঘটনাটা বলছে সেখান থেকে শুরু করে সারা এলাকা আপনার মনে করেন যে লাইট নিয়ে খোঁজা শুরু করলো যে এমন কে হইতে পারে, পানি তো আবার নামে কিভাবে। আর খুব বেশি রাতের ঘটনাও না, রাত
হয়তো ওখানে সবাই গিয়েছিল যে দেখার জন্য,
হ্যাঁ পোর্টাল যাওয়ার জন্য দেখার জন্য,
কিন্তু আসলে কোনো কিছু
কিছুই পাইনি। বাবার মুখ থেকে নিজের মুখ থেকে শোনা এই ঘটনাটা আমার, কোন একটা জমি সংক্রান্ত বিল সংক্রান্ত, অর্থাৎ আমাদের গ্রাম দেশগুলোতে যেটা হয় যে আপনার বিল ইজারা নেই
মাছের চাষের জন্য বা মাছ,
এই বিলটাতে মাছ থাকে তারা
প্রাকৃতিক ভাবে যে সময়ে মাছ গুলো আসে তখন বিভিন্ন অংশ অনেকেই লিজ,
হ্যাঁ হ্যাঁ লিজ নেয়, এটা গভর্নমেন্ট কর্তৃক লিস্টটা দেয় আর কি সাধারণ পাবলিকদেরকে। তো আপনার ওই অনুযায়ী লিস্টটা নিলেন, এই গ্রাম থেকে অনেকটা দূরে নদীগুলো, এটার কারণে উনি ওইখানে একটা অস্থায়ী ভাবে ওইখানে একটা তাবুর মতো করে ঘর বাঁধতে হয়
যেটা পাহারা দেওয়ার জন্য,
হ্যাঁ হ্যাঁ, যাতে ওই মানুষ এসে মাছটা ধরে না নিয়ে যায় আর কি। তো আপনার এইরকমই একটা অস্থায়ী ঘরের মধ্যে কোন একদিন রাতে আব্বু হঠাৎ করে ঘুম ভাঙলো, ঘুম ভেঙে ওই যে চারপাশে তাকাইতেছে, তাকাইয়া দেখে যে কোন একটা কুকুরের ছায়া ওই যে আপনার যে অস্থায়ী ঘরটা, হ্যাঁ তাবুটা ওইটার পাশে পড়তেছে। চাঁদনি রাত ছিল একবারে স্পষ্ট চাঁদনি রাত, যে কারণে ছায়াটা এসে পড়তেছে আর কি এখানে। কিন্তু ভাবলো যে কি ব্যাপার কুকুর, এটা মনে করে আব্বু করলো কি ঘর থেকে বের হলো, তাবুটা থেকে কুকুরটাকে তাড়িয়ে দিল, কুকুরটা চলে গেল। চলে যাওয়ার পর উনি আবার আইসা শুইলেন, শুয়ার পরপরই দেখেন যে কুকুরটা আবার চলে আসছে। তো উনি একটু ই হয়ে গেলেন যে ব্যাপারটা কি, ওরা নামাই দিয়ে আসলাম আমি আস্তে আস্তে ওইটা আবার এসে বললে
যেই দূরত্বে উনি দিয়ে এসেছিল কুকুরটাকে, মানে জাস্ট উনি আবার ঢোকার সাথে সাথে আবার
কুকুরটাকে
আসলে এত দূরত্বে এতটুকু সময় আসার
কথা ছিল না। হ্যাঁ, তো এভাবে উনি দ্বিতীয়বার দেখার পর উনি ওই যে ওই দূরে থাকার কারণে দেশীয় কিছু অস্ত্র রাখা লাগে, অনেক দূর থাকে তো, তো এরকম একটা দেশীয় অস্ত্র নিয়ে বের হলেন যে কুকুরটাকে তাড়িয়ে দিবে। কুকুরটাকে উনি আবার একাই গেলেন, গিয়ে ওইটাকে পানির মধ্যে নামিয়ে দিয়ে উনি দাঁড়িয়ে রইলেন, দাঁড়িয়ে রইলেন যে ব্যাপারটা কুকুরটা যা কই পারে। তো এর মধ্যে উনি দেখলেন যে কুকুরটা একেবারে নদীর ওই পারে চলে গেছে, অর্থাৎ এবার গ্রামের দিকে চলে যাবে কুকুরটা। তো এখন ওই উনি দাঁড়িয়ে থেকে যখন দেখলেন ওই পারে চলে গেছে, উনি আইসা শোয়ার জন্য আবার প্রস্তুতি নিলেন, এরই মধ্যে দেখে যে আবার কুকুরটা তো আবার একইভাবে
আবার চলে আসছে। তার মানে নদী পার হয়ে আসা তো এত
তাড়াতাড়ি সম্ভব না,
সম্ভব না।
আপনার নদী যে ব্যাপারটা ছিল কম করে হলো একটা কুকুরের যাওয়া আসা প্রায় 10 মিনিটের ব্যাপার ছিল, পাঁচ করে আর কি, 5 মিনিট করে। তো যাই হোক, উনি তো হতবিম্ব হয়ে গেলেন এবং মারাত্মক ভাবে ভয় পেয়ে গেলেন যে আমার ঘর থেকে নদীর পার তো এক মিনিটের রাস্তা, কুকুরটা ওইটুক পর্যন্ত গিয়ে আবার এত তাড়াতাড়ি কিভাবে চলে আসলো। তো আমার চাচাকে জাগালেন, তো উনিও আবার প্রস্তুত হয়ে কিছু এটিয়ে নিয়ে ওরা বের হলেন যে কুকুরটাকে এবার সরাবে। কুকুরটাকে যখন আপনার ওই যে ই দিয়ে তাড়িয়ে দিল, নদীতে নামিয়ে দিল, নামিয়ে দিয়ে ওরা পাড়ি দাঁড়ায় রয়েছে যে এবার দেখবো যে কুকুরটা যায় কোথায়। তো আপনার জানিতে রাত, আবার হাতে লাইটও আছে, দেখতেছে লাইট ধরে রাখছে কুকুরটার ইয়ের মধ্যে। তো আপনার এমনিতে হইলো কি, যখন কুকুরটা নামলো নেমে খুব করে কুকুরটা ভ্যানিশ, কুকুর নাই, কি ব্যাপার কি ব্যাপার, কুকুর কই গেল, পানি থেকে ডুব টুব দিল নাকি, না দেখে যে কুকুরটা যেখানে গিয়ে নামলো আর ভ্যানিশ হইলো ঠিক সেই জায়গা থেকে একটা মহিষ আকৃতি, বিশাল বড় মহিষ। আমাদের গ্রামগুলোতে মহিষ আছে কিন্তু এই এত বড় আকৃতির মহিষ সাধারণত দেখতে পাওয়া যায় না। এইটা করলো কি, এই মহিষটা আপনার চারপাশে একটা রাউন্ড দিল, একেবারে পুরো বিল যেটা
দিল কুকুরটাই মনে হয় মহিষে কনভার্ট হয়ে গেছে,
হ্যাঁ কনভার্ট হয়ে গেছে। তো মহিষ হয়ে ওইটা একটা রাউন্ড দিল, রাউন্ড দেওয়া শেষ মহিষটা ভ্যানিশ হয়ে গেছে। ভ্যানিশ হয়ে গেল, গেলো কি ব্যাপার আর কি ঘটে, আমাদের সাথে তো অন্যরকম কিছু একটা ঘটতে চাচ্ছে, এই মনে করে ওনারা ঘরে গেলো না, না গিয়ে ওরা এখানে দাঁড়ায় রয়েছে বিষয়টা দেখতে চাচ্ছে যে আসলে কি হচ্ছে, এটা আর কিছুই এখানে ঘটলো না। তো পরের দিন সকালে প্রথম জাল খেয়েও যখন ভাঙ্গে, অর্থাৎ মাছ ধরে, ওই দিন কাটাতে প্রচুর মাছ পাওয়া যায়, ওইটাতে মানুষ যাতে ভয় না পায় সেজন্য আর সকালে এটা কাউকে বলে না ঘটনাটা, হ্যাঁ না বলে বললো যে আচ্ছা ঠিক আছে খেয়েও ভাঙো। খেয়াও ভাঙ্গার পর দেখা গেলো যে সত্যি কথা বলতে সমান ভাই যেটা বললো আব্বু, যে ওই খেয়াটাতে আপনার এক টাকার মাছও পাওয়া যায় না, একটা কিচ্ছু না।
এটা তো একটা ইম্পসিবল ঘটনা, যে একটা মাছও পাওয়া যাবে ওখানে, হাওড়ে প্রচুর মাছ থাকে,
প্রচুর পরিমাণে মাছ,
ওটা লিজ যেহেতু নেওয়া হয় এবং এটা নিশ্চয়ই সীমানা নির্ধারণ করে বিভিন্ন বাঁশের বেড়া দিয়ে ওটা আলাদা করা হয়,
আপনার পাটি বেড়া দেওয়া থাকে দুই পাশে, একটা নির্দিষ্ট সীমা থাকে এবং এখান থেকে মাছ যাওয়ার কোনো সুযোগ থাকে না।
সেটাই আমি বলছি, তাহলে এটা মানে এইভাবে খালি হওয়ার কথা
কথা না। হ্যাঁ হ্যাঁ রাইট। তো আপনার ওইটাতে ওই ঘটনা ঘটার পরে পরে যখন দেখলো যে কোনো মাছ পেলো না, সবাই তো স্তম্ভিত হয়ে গেলো, ব্যাপার কি একটা মাছও কেন থাকবে না, তখন আব্বু সবার সাথে এই ঘটনাটা বললেন যে এই ঘটনা হয়েছে, আমি আর আমার ছোট ভাই এই ঘটনা আস্তে আস্তে প্রত্যক্ষ করলাম। তো পরে এটা যখন এলাকাতে রটাও হয়ে গেল ব্যাপারটা তখনকার সময়টাতে, তখন ওই হুজুরের কাছে ব্যাখ্যা জানতে চাইলে হুজুর বলে যে এটা নাকি পানিতে নাকি একটা পিয়াস টাইপের কিছু একটা থাকে যেটা মাছ খায়া ফেলে।
এটা আমরা গত এপিসোডে যারা শুনেছেন রেজা ভাইয়ের সাথে এই বিষয়টা নিয়ে আমার কথা হয়েছিল, জিন যদি আগুনের তৈরি হয় তাহলে কিভাবে পানিতে থাকে, তখন কিন্তু রেজা ভাই এটা একটা ব্যাখ্যা দিয়েছিলেন যে জিন আগুনের তৈরি হলেও পানিতে থাকতে পারে ওরা, এবং অনেক জিন পানিতেও বসবাস করে, এবং সেই জন্যই দেখবেন যে অনেকেই কিন্তু পানিতে গোসল করতে গিয়ে বিভিন্ন এক্সপিরিয়েন্স ঘটে। তো সেই জিনিসগুলো আসলে পানিতে বসবাসকারী কিছু জিন আছে তাদের দ্বারাই ঘটে থাকে। তো এরপরে ওই ওই
আমরা
জানি না এই রাতের বেলার ঘটনার সাথে দিনের বেলার এই ঘটনার কোন একটা সম্পর্ক আছে কিনা, তবে যেটা ঘটেছে এটা খুব মানে ঘটেই না ধরতে গেলে, এটা ইম্পসিবল একটা ঘটনা ওখানে মাছ এইভাবে নেবো। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ শান্ত ভাই আপনাকে যে আমাদের জার্নিতে এসে আপনার এক্সপিরিয়েন্স সেই সাথে আপনার আশেপাশের মানুষজনের সাথে ঘটে যাওয়া এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করেছেন। তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
আপনাকেও ধন্যবাদ আজকে আমাকে এই ধরনের একটা অনুষ্ঠানে ইনভাইট করার জন্য। আমি আসলে এখানে আসতে পেরে নিজেকে আনন্দিত মনে করছি এবং গর্বিত মনে করছি।
ওকে, ঘটনা তো শোনা হয়ে গেল, এই ঘটনাগুলোকে কিভাবে নেবেন আমি আবারও বলছি যে এটা প্রত্যেকেরই তাদের ব্যক্তিগত ব্যাপার এবং বিচার বিশ্লেষণের সম্পূর্ণ অধিকার আপনার রয়েছে। কিভাবে আপনি বিশ্লেষণ করতে চান আপনি সম্পূর্ণভাবে বিশ্লেষণ করতে পারেন, সেক্ষেত্রে আমাদের কিছু বলার নেই। আমরা শুধু যেটা বরাবরই বলে থাকি, আমরা শুধু প্রত্যেকের এক্সপিরিয়েন্সগুলো সবার সামনে তুলে ধরতে চাই যেমনটা আজকেও হয়েছে। তো চলুন এবার সামনের দিকে যাই, সেটা হচ্ছে যে এই জায়গাতে কেন দরটি মাছকে এখানে এসেছে, কেন এই বিল্ডিং এর এই ফ্লোরে দর ধারণ করছে, সেটা নিশ্চয়ই অনেকক্ষণ ধরেই অনেকে বসে আছেন যে এই ঘটনাটা শুনতে চান। সেই ঘটনাতে যাওয়ার আগে আমি ছোট্ট একটা ঘটনা একটু সবার সাথে শেয়ার করতে চাই, যেটা ফেসবুকের থ্রুতে আমি কিছুদিন আগে পেয়েছিলাম এবং আমাকে যে এটা লিখে পাঠিয়েছে জোহাদ নামে একজন লিখে পাঠিয়েছে এবং সে ঢাকাতেই থাকে, কোন এলাকায় থাকে সেটা আমাকে জানায়নি। তবে তাদের একটা অদ্ভুত ঘটনা আমার সাথে আমাকে লিখে পাঠিয়েছিল, শেয়ার করেছে আমার সাথে এবং বলেছে যদি মনে হয় যে ডরে শেয়ার করার মতো আপনি শেয়ার করতে পারেন, কিন্তু আমি তাকে ইনভাইট করেছিলাম ডরের কোন একটা জার্নিতে যোগ দেওয়ার জন্য কিন্তু সে তাতে রাজি হয়নি। তো যাই হোক, জোহাদের সেই ছোট্ট ঘটনাটা আমি শেয়ার করতে চাই। জোহাদের বাড়ি হচ্ছে ঢাকার কোন একটা এলাকার চারতলা একটা বাড়ি এবং সেই বাড়ির আশপাশ দিয়ে কোনো ধরনের কোন রকমের কোনো গাছ নেই এবং তাদের বাড়িতে দুটো বারান্দা রয়েছে এবং দুটো বারান্দার মধ্যে একটা বারান্দা বেশ একটু বড় সড় এবং বারান্দাটা খোলা, অর্থাৎ গ্রিল দিয়ে আটকানো নয়। তো এই বারান্দাতে তাদের একটা ঘটনা ঘটে, এটা নাকি গত প্রায় 6-7 মাস ধরে টানা ঘটছে। সেটা হচ্ছে যে প্রতি অমাবস্যার রাতে যেদিন খুব বেশি ঘোর অমাবস্যা থাকে সেদিনই একটা দাঁড়কাক এই বারান্দাতে আসে এবং কিছু সময় থাকে এবং ওটাকে যদি তাড়িয়েও দেওয়া হয় সহজে যায় না এবং তাড়িয়ে দিলে কিছুক্ষণ চলে যাবে, ঠিক কিছুক্ষণের মধ্যে আবারও ফিরে আসবে। তো প্রথম দিকে তারা বিষয়টা খুব একটা স্বাভাবিকভাবে নিয়েছিল এবং তাড়িয়ে দেওয়ার পরে যখন আসতে থাকে তখন ওনারা বিষয়টা ছেড়ে দেয়, কিন্তু পরপর যখন এটাকে নির্দিষ্ট সময় অন্তর অন্তর দেখতে থাকে তাদের বিষয়টা খুব নজরে আসে এবং ওনারা খেয়াল করে দেখে যে এটা অমাবস্যার সময়তেই ঘটে এবং এই বারান্দাটার মধ্যেই কাকটা ঘোরাঘুরি করে এবং চলে যায়। এবং একটা পর্যায়ে এমন হয়েছে কাকটাকে তাড়াতে গেলে উল্টো কাকটাই তেড়ে আসে, এরকম অবস্থা নাকি তাদের হয়। এবং ফাইনালি ওরা এটার কোনো সলিউশন পায়নি, তবে তারা যোগাযোগ করছে বিভিন্ন হুজুরের সাথে কথা বলেছে বিষয়টা নিয়ে, এখনো পর্যন্ত তারা কোনো সলিউশন দিতে পারেনি, শুধু বলেছে যে এখনো পর্যন্ত আমাদের বারান্দায় অমাবস্যার রাতে এই কাকটা চলে আসে এবং এটা যে একটা নির্দিষ্ট কাক সেটা বোঝা যায় কারণ এই কাকটার একটা পায়ে একটু ঝামেলা আছে, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে।
এবং এ থেকেই তারা নিশ্চিত যে এই একটা মাত্র কাকি প্রতি অমাবস্যার রাতে এখানে থাকে এবং এটা 12টা থেকে 3টার যে সময়টা রয়েছে এই সময়টার মধ্যেই কোনো একটা সময়ে আসে এবং একটা নির্দিষ্ট সময় থেকে আবার চলে যায়। তো এই অদ্ভুত ঘটনাটা আমার সাথে জোহাদ শেয়ার করেছিল আমার ফেসবুক পেজে, যেটা ঠিকানা হচ্ছে www.facebook.com/rjsuman.dor। এখানে এসে চাইলে আপনি আপনার ঘটনা কোনো কিছু থেকে থাকলে শেয়ার করতে পারেন। সো অনেক ধন্যবাদ জোহাদ আপনাকে যে এই ঘটনাটা শেয়ার করার জন্য, আসলেই অদ্ভুত একটা ঘটনা। আমি জানি না, আমরা জানি যে অমাবস্যার সময়টা যেটা রয়েছে এতে কিন্তু মানে যে খারাপ শক্তিগুলো থাকে বা খারাপ আত্মা বলেন, খারাপ জিন বলেন, যাই বলেন, যে ধরনের খারাপ শক্তিগুলো খুব বেশি মাত্রায় শক্তি লাভ করে এবং খুব বেশি মাত্রায় অ্যাক্টিভ হয়ে যায়। তো জোহাদদের ফ্যামিলিতে যেটা হয়েছে, আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে এরপর থেকে ওদের ফ্যামিলিতে কোনো ধরনের কোনো কিছু ঘটেছে কিনা, বড় ধরনের দুর্ঘটনা বা কিছু। এখনো পর্যন্ত তাদের ফ্যামিলিতে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি, জোহাদ যেটা বলেছে। তো আমি জানি না যে এটা আসলে কি, এটার সাথে কোনো কিছুর সম্পর্ক আছে কিনা, এটা কেনই শুধুমাত্র অমাবস্যার সময়তেই আসে এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই কেন আসে, আমি জানি না। এটা নিয়ে কোনো একটা সময় আমরা হয়তো রেজা ভাইয়ের সাথে আলাপ করতে পারি। কিছুক্ষণ পরেই তো রেজা ভাই এবং কিবিয়া ভাই স্টুডিও থেকে যোগ দেবে সবার সাথে। তো যাই হোক, এবার আমি অন্য প্রসঙ্গে আসি, অর্থাৎ এই ফ্লোরে কেন আছি এই প্রসঙ্গে আসি। এই ফ্লোরটার অর্ধেকটাই ফাঁকা এবং যে অর্ধেকটাতে অফিস, একটা অফিস রয়েছে, একটা ছোটখাটো অফিস আছে। তো এখানে যারা সিকিউরিটির কাজ করে তারা সবসময় এখানেই অ্যাপয়েন্টেড না, পুরো ফ্লোরেই যাতায়াত করে দেখার জন্য। তো ঘটনা হয়েছে যে এই ফ্লোরে যেই ডিউটির দায়িত্ব পালন করতে আসে তাদেরই প্রবলেম হয়। তো এখানে শোয়ার জায়গা নাকি তাদের খুব ভালো আছে। তো এটা হয়েছে কি, তারা যখন রাতের বেলা একটু চোখ লেগে যায় তখন এখানে এসে নাকি অনেকেই রেস্ট নেওয়ার চেষ্টা করে। এবং এরকম ঘটেছে যে এখনো পর্যন্ত প্রায় 3-4 জনের সাথে ঘটেছে, যখনই তারা ঠিক আমরা যেখানে বসে আছি ওই কর্নারটাতে একটা শোয়ার মতো জায়গা আছে ওখানে শোয়, এবং ওখান থেকে ওদেরকে উঠিয়ে সিঁড়ির ঠিক মাঝখানে কে যেন রেখে যায় এবং ওরা কোনাক্ষরেও বলতে পারে না। এবং পরপর কয়েকবার এই ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু আনফর্চুনেটলি এখানে সিসিটিভি নেই। এরপরে অন্যান্য দু একটা ফ্লোরে আমি দেখেছি যে আছে, যদি এখানে থাকতো তাহলে হয়তো বা ঘটনাটা বর্ণনা অন্যভাবে পাওয়া গেলেও যেতে পারতো। এবং এই ঘটনাটা এমন আশ্চর্যভাবে ঘটে যে কাউকে যখন এনে রাখা হয় না এখানে, ঠিক কিছু পায়ের ছাপ, মানে একজন না কম করে হলেও দু একজন মানুষের একটু বড় বড় ধরনের পায়ের ছাপ থাকে এবং পানি, মানে মনে হয় যে উপাগুলো মাত্র পানিতে ভিজে আসা হয়েছে। ওদেরকে সিঁড়িতে রেখে আবার ছাপগুলো ঠিক ওই জায়গাটাতে চলে গেছে এবং এর কোনো রহস্য তারা আজও খুঁজে পায়নি। এবং এমনও অনেকে হয়েছে যে এখানে যারা ডিউটি করার সময় নাকি দেখেছে যে হঠাৎ করে ওয়াশরুম থেকে কেউ মনে হয় বের হয়ে অন্য কোথাও চলে গেল, কিংবা হঠাৎ করে কেউ এখান থেকে বের হয়ে ঠিক আমাদের যে বামপাশে ওয়াশরুম রয়েছে বামপাশে ওয়াশরুমের ভেতরে ঢুকে গেছে। এবং অনেক সময় তারা দল বেঁধে, মানে দু একজন সিকিউরিটি একসাথে এসে দেখার চেষ্টা করেছে ঠিক ওই মুহূর্তে যে কিছু আছে কিনা, কিন্তু তারা কিছু দেখতে পায়নি। এবং জানি না, এই ঘটনাটা হয়তো অনেকের কাছে তেমন কিছু ভয় না হতে পারে, শুধু তবে আমি বলবো যে আমরা যেই মুহূর্তটাতে এখানে আছি এবং এমন নিরবতায় আপনি যদি একা থাকেন ডেফিনেটলি ভয় পাবেন। এবং এমন হয়েছে যে এই ফ্লোর থেকে, মানে এই ফ্লোরের এই ভয়ের কারণে দুজন সিকিউরিটির লোক এখান থেকে চাকরি ছেড়ে দিয়েছে যে তারা এখানে চাকরি করবে না। তারপরে নতুন অনেকেই জয়েন করেছে, অনেকেই বিষয়টার সাথে ইউজ টু হওয়ার চেষ্টা করছে, আবার অনেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। বিশেষ করে তারা রাতের বেলা এই ফ্লোরটা অ্যাভয়েড করে, এখানে খুব একটা আসতে চায় না। এবং আরো কিছু ঘটনা রয়েছে, ওরা এমনও বলেছে যে ওরা নিচের ঠিক নিচের ফ্লোরেই যখন থাকে না অনেক সময় শোনে যে এখানে মনে হয় কিছু মানুষ কথাবার্তা বলছে, যেই ওরা আসতে উপরের ফ্লোরে আসে এবং তাদের কথাবার্তা পাওয়া যায় না। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে এই যে ভেজা পায়ের ছাপ, এরা নাকি অনেক সময়তেই দেখতে পায়। আসলেই আমি জানি না যে আজকে আমরা যে বসে এখানে ডট রেকর্ড করছি কেউ আমাদেরকে অবজার্ভ করছে কিনা, যাদেরকে আমরা দেখতে পাচ্ছি না। তবে এতটুকুই বলে আমাদের মোটামুটি আজকের হন্টেড প্লেসের যে জায়গা থেকে আমরা আপনাদের সাথে যোগ দিই সেই পার্টটা এখানেই সমাপ্তি করছি। আপনাদেরকে আবার স্টুডিওতে ফিরে নিয়ে যাব যেখানে ট্যারোট কার্ড নিয়ে রেজা ভাই এবং কিবরিয়া ভাই ওয়েট করছে। তো সবাই অনেক ভালো থাকবেন, কোন একটা হন্টেড প্লেস থেকে সামনের বৃহস্পতিবার আবারও দরে যোগ দিব আমি আর জে সুমন।
তার মানে ভয়, হন্টেড ভয়, প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
ডর রাত ১২টার পরে একেবারেই অন্যরকম। প্রিয় শ্রোতা, ট্যারট কার্ডের স্পেশাল রাউন্ড নিয়ে আমরা শুরু করছি ঠিক রাত ১২টায়। পাঁচ মিনিটের ছোট্ট একটা ব্রেক। স্পেশালি ইনভাইটেড করছি সবাইকে এবিসি রেডিওর পেজে আসার জন্য, কিংবা আপনারা যোগ দিতে পারেন আমার পেজটিতেও www.facebook.com/DAARTAROT, that is Dor Tarot. 5 minutes break. Dor.
Dor mane boy. Haunted by Brown Mr. Mango Candy.
Dor. ওকে, প্রিয় শ্রোতা, সময় রাত ১২টা। আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। আমি আর জে কিবরিয়া এই মুহূর্তে স্ট্যান্ড বাই আপনার জন্য, এবং আমার সঙ্গে রয়েছে পুরো একটি টিম। সুমন এবং লোবান তোমাদের সঙ্গে পার্টিসিপেট করবে না, কিন্তু দে আর দ্য পার্ট অফ দ্য টিম। এবং আমার সঙ্গে গেস্ট রয়েছেন, তার সঙ্গে পরিচিত হব, কিন্তু যে বেসিক্যালি এই পার্টটার মেন্টর, রেজা ভাই। রেজা ভাই, আপনি একটু হ্যালো বলে দেন।
আসসালামু আলাইকুম, আমি আছি আপনাদের সাথে ইনশাআল্লাহ।
আমাদের সঙ্গে একজন গেস্ট আছেন, তার সঙ্গে একটু প্রথমে পরিচয়টা হয়ে নিই। আপনি আপনার নামটা একটু বলুন।
হ্যালো, আসসালামু আলাইকুম, আমার নাম ম্যাক, আমি এসেছি পুরান ঢাকা থেকে।
এবং আপনি আপনার বাবাকেও সাথে করে নিয়ে এসেছেন?
জি।
ওকে, ঠিক আছে। আমরা একজন গেস্টই আজকে পেয়েছি স্টুডিওতে, এবং তার গল্পগুলো নিশ্চয়ই আমরা জানবো, আপনাদেরকে জানাবো। আমরা বরাবরের মধ্যে মেইল থেকে শুরু করতে চাই। রেজা ভাই, আপনার কি শুরুতে কিছু বলার আছে কিনা?
আজকে আমি একজনের স্টোরি আপনাদেরকে শোনাবো। মূলত ও চট্টগ্রাম থাকে, খোরশেদ নাম। তো আজকে তার ফুল রেকর্ডিং শোনাবো, কারণ হচ্ছে সে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছে। যখন আমাদের ফার্স্ট এপিসোড আসছে, তখন থেকে সে ট্রাই করতেছে আমার সাথে দেখা করার বা কথা বলার। তার একটা প্রবলেম আছে, খুব কঠিন একটা একটা রোগ, আর সে ভাবতেছে বিষয়টা প্যারানর্মাল। তো আমি কি ভাবতাম সেটা আমরা বলবো আর কি রেকর্ডিং এর মাঝখানে।
তার মানে আমরা মেইল পড়া শুরু করে দিই। আচ্ছা, প্রথম যে মেইলটা আমি পড়বো সেটা হচ্ছে একরামুল হক দীপু লিখেছে। আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলাম, পড়াশোনা ছেড়ে দিয়েছি। আমার বিয়েটা স্বাভাবিক হয়নি, আমি পড়াশোনা করা অবস্থায় ছোটখাটো একটা ব্যবসা করতাম। হঠাৎ আমার দোকানের মালিকের মেয়ের সাথে আমার প্রেম হয়ে যায়। মেয়ের ফ্যামিলি জেনে যায়, এবং জানার পর মেয়ের ভাইয়ের একদিন রাতে আমি দোকান থেকে আসার পথে আমাকে বেদম মারধর করে। আমাকে মারধর করার কারণে আমার ভেতরে একটা রাগ জন্ম নেয়, কারণ এলাকার সব লোকজন আমাকে খুব ভালো জানতো। শুধু একটা মেয়ের কারণে আমার সব মান সম্মান শেষ, কিন্তু মেয়েটার কোনো দোষ ছিল না, মেয়েটা এখন আমার স্ত্রী। আমাকে মারার পর আমার যে রাগটা ছিল, কামারের কাছ থেকে একটা তাবিজ করেছি, যা কিনা তাবিজের কারণে না মনের কারণে আমাদের মিলন হয়েছে। আমি ঠিক জানি না ও কি বোঝাতে চেয়েছে এই লাইনটার মনে। তো কিন্তু আমরা পালিয়ে বিয়ে করার কারণে ওর ফ্যামিলি এখন পর্যন্ত মেনে নেয়নি। আমার স্ত্রী বিয়ের আগে পড়াশোনা করতে করতে খুবই অসুস্থ হয়ে পড়েছিল, মানে পাগল হয়ে গিয়েছিল আমাকে বিয়ের আগেই। আমি কি বলেছিল পাগল হেন তো আমি বিশ্বাস করি নাই। এখন আমাদের মাঝে যে সমস্যাটা হচ্ছে তা হলো ওর খুবই মেজাজ গরম। আমার মা বোনদের সাথে কথা যদি কথা বলি, ও মনে করে ওকে নিয়ে কোনো একটা কটু কথা বলছি। মাঝে মাঝে মাথা খুব গরম হয়ে যায়, আমি কন্ট্রোল করতে পারি না। অনেক বুঝিয়েও লাভ হয়নি, মারধর করে কোনো সুফল পাইনি। এখনো আমার কাছে নাই, মানসিক ডাক্তার দেখাই, কোনো লাভ হয় না। ডট ট্যারট কার্ডের মাধ্যমে আমার ছোট ফ্যামিলির শান্তি পেতে চাই। বিশেষ দ্রষ্টব্য, আমি খুব শান্তশিষ্ট একটা ছেলে, আমার একটা দেড় বছরের মেয়ে বাবু আছে, ওর ভবিষ্যতের কথা চিন্তা করে রেজা ভাইয়ের মাধ্যমে এই উপকারটা পেলে চিরকৃত থাকবো। ওকে, সো প্রথমত এটা প্যারানর্মাল কোনো কিছু আমার কাছে মনে হচ্ছে না। বাইরে রেজা ভাই, আপনার যদি কিছু বলার থাকে।
আচ্ছা, যদি আমি সায়েন্টিফিকলি ব্যাখ্যা দেয়, একটা মেয়ে যদি ওর ফ্যামিলিকে রেখে চলে আসে, যে কোনো একটা মেয়ে যখন বিয়ে করে হাজব্যান্ডকে, সবাইকে ছেলে একজন একটা পরিবার এসে আসে, কিন্তু হাজব্যান্ডের পরিবার ওদেরকেও সে চিনে না। তো পুরোপুরি অজানা একটা ফ্যামিলিতে সে আসে, আর এখানে আপনি বলতেছেন আপনার ওয়াইফের সাথে আপনি বিয়ে করছেন, এটা উইদাউট অ্যাগ্রি, কেউ অ্যাগ্রি ছিল না, উনি যে এই পাগলামিগুলো করতেছে, এটা খুবই ন্যাচারাল। যেহেতু ওনার আপনার সাথে ওনার বিহেভিয়ার মিলতেছে না, আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, উনি ওনার ফ্যামিলিতে ব্যাক করতে চাচ্ছে, কিন্তু বাবা মা ওনাকে অ্যাকসেপ্ট করতেছে না, সব কিছু মিলে ওনার ব্রেনে একটা এফেক্ট পড়ছে। যদি আপনি কোনোদিন কাউকে হাসিল করার জন্য তাবিজ করে থাকেন, সেটার ফলাফল খুবই খারাপ, খুবই খারাপ। এটা ব্ল্যাক ম্যাজিক, এই ধরনের রেজাল্ট আপনার আজীবন ভুগতে হবে। এটার জন্য ট্রিটমেন্ট অবশ্যই আছে, কিন্তু আপনি আগে আল্লাহর কাছে মাফ চান, তবা করেন। আর যদি কখনো আমার সুযোগ হয় আপনার সাথে দেখা করার, তখন সেক্ষেত্রে আমি আপনাকে হাতে লোক দিতে পারবো, ট্রিটমেন্ট বলে দিতে পারবো।
পয়েন্ট। খায়রুল বাশার লিখেছে, আমার একটা প্যারানর্মাল ঘটনা নিয়ে প্রতিদিন অনেক বেশি সিরিয়াস থাকি, প্লিজ আপনারা সঠিক সমাধান দেবেন। রাতে সুরাকে রাত না পড়লে ঘুমালে আমার বুকের উপর কি যেন এসে ভর করে, তখন আমি নড়াচড়া করতে পারি না, আমি সর্বোচ্চ চেষ্টা করেও লড়তে পারি না, অনেক কষ্ট হয় আমার, আমি এটার সমাধান চাই। উল্লেখ্য যে আমি কোরআনের হাফেজ এবং আমার নাম খায়রুল বাশার, আমি বর্তমানে সাইন বোর্ডের একটা কর্মী মাদ্রাসায় কিতাবখানায় পড়ি। আমার মায়ের নাম বলেছেন উনি হাসিয়া, বয়স 19 বছর, প্লিজ আমাকে এটা সঠিক সমাধান দিবেন। আপনি চাইলে দেখতে পারেন, ওনার ফোন নাম্বার আছে।
আচ্ছা, এখানে কি ভাই অনেক কোরআন হাফেজ আমার কাছে আসছে, ওনাদের যেটা হয় আমি এখন এই বিষয়টা বলতে গেলে আমাকে অবশ্যই বিষয়টা চলে আসবে ধর্মীয়। আমরা সবকিছু করি, ভাত খাই, গোসল করি, নামাজ পড়ি বা ধর্মীয় উপাসনা গুলো করি। এখন ভাত যদি আমি নাক দিয়ে খাই তাহলে কিন্তু হবে না, কিন্তু খাবার যাবে। দেখবেন অনেক পেশেন্ট থাকে হাসপাতালে, রোগী থাকে, নাক দিয়ে খাওয়ানো হয়, ওটা পদ্ধতি, কারণ সে মুখ দিয়ে খাওয়ার ক্ষমতা তার মধ্যে নাই, দেখে ডাক্তাররা নাক দিয়ে তাই খাবার দিচ্ছে। এর মানে নাক দিয়ে কিন্তু খাওয়া যায়, কিন্তু আমরা নাক দিয়ে খেতে গেলে আমরা সুস্থ মানুষ আটকে যাবে। উনার যে ঘটনাগুলো ঘটতেছে আমার কাছে যতটুকু মনে হয়, উনি যে উপাসনাগুলো করে, উনি নামাজ পড়ুক বা যেটাই করুক, ওনারটা সঠিক হচ্ছে কিনা, ওনার উচ্চারণগুলো সঠিক হচ্ছে কিনা, এটা হচ্ছে একটা বিষয়। আমি আলেম হলে যে এর মানে এই না আমি আল্লাহর বন্ধু হয়ে গেলাম, আমার সঠিক পন্থা আমি অবলম্বন করতেছি কিনা, আমি আমার রিচুয়াল গুলো, আমি আমার এই বিষয়গুলোকে ফলো করতেছি কিনা ঠিক মতো, সঠিক মতো। আমি এখন বাসে উঠলাম, মতিঝিল যাবো, আমি উত্তরে বাসে উঠে গেলাম, মতিঝিল কখনো যাওয়া সম্ভব না, আমি উত্তরে যাবো, তো আমাকে লাইনটা সঠিক হতে হবে। উনি যদি সুরা নাচ সুরা ফালাক পরে রাত্রিবেলা ঘুমায় শুদ্ধ উচ্চারণ, এবং যিনি যে সুরাই পড়ুক ওটার বাংলা অর্থ, সুরা নাচের অর্থ যদি উনি যখন পড়বে, যখন মাথা যদি ঘুরে, এটা এফেক্টিভ বেশি হবে। আপনি কি পড়তেছেন, আল্লাহকে কি বলতেছেন, আল্লাহ আপনাকে কি বলতেছে, সেটা একটু বুঝেন, ইনশাআল্লাহ আপনার সমাধান অটোমেটিক হয়ে যাবে।
ফাইন, আরেকটা মেইল পড়বো আমরা এবং পড়ার পর আপনাদেরকে আহ্বান জানাবো, যারা মেইল করতে চান আমাদেরকে মেইল করবেন। ওকে, আমরা আরেকটি মেইলে যাবো, যাওয়ার আগে রেজা ভাই আপনার কাছে বোধহয় বেশ কিছু ফেসবুক কমেন্টস আছে, আপনি
আচ্ছা আমাদের কিছু কমেন্ট আসছে। অলন বয় আকাশ লিখেছে, খুব ভালো লাগে ডর শুনতে, একটু সুখের সন্ধানে রায়হান। সে বলতেছে, কমেন্ট করেছে যে ভাই ডাউনলোড কিভাবে দিব, আজ কিভাবে ডাউনলোডের অপশনটা, যে
ডাউনলোডের অপশনটা আমি বলি, এটা
আসলে ওয়েবসাইট কথা বলছি,
আমাদের এবিসি রেডিওর ওয়েবসাইট আছে, আপনারা ওখান থেকে সংগ্রহশালাতে যাবেন, গিয়ে আপনারা ডরে গিয়ে আপনারা ডাউনলোড করলেই পুরো এপিসোডটাই আপনারা একসাথে পেয়ে যাবেন, লেটেস্ট এপিসোডগুলো ওখানে দেওয়া থাকে। এবিসি রেডিও bd.fm, আমি আবারও বলছি www.abcradiobd.fm। এছাড়া আপনারা আমার নিজের ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারেন, আমার ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে www.rj-kibria.com, এখান থেকেও আপনারা ডাউনলোড করতে পারবেন।
আচ্ছা, তারপরে আমাদেরকে লিখেছেন এম এস ইসলাম রাহি, উনি লিখেছেন বেডের নিচে একটা কিছু আছে, আল্লাহ জানে কি, আজ বেড থেকে নামবো না, কথা না, উনি না চাইলে নামতে পারে ইনশাআল্লাহ, সমস্যা
নেই, এক ধরনের ভয় আমাদের মনের মধ্যে কাজ করে।
তারপর তাহসান বিপি লিখেছেন, ভাই আমি আপনার সেই ফ্যান, কিন্তু আমি বিশ্বাস করি আমার ফ্যান বলতে কেউ নেই, সবাই আমার ভাই। দিন এলকো লিখেছেন, আপনি যে ট্যারট কার্ড রিড করেন ওটাকে জিনের সহায়তা করেন নাকি মাইন্ডের সাহায্যে করেন, অবশ্যই উত্তর দিবেন। আমি বলবো এখানে জিনের সাহায্য বলেন আর মাইন্ডের সাহায্য বলেন, পুরাটাই হচ্ছে ব্রেইন, আর জিনের সাহায্য নেওয়া জিন দিয়ে কিছু করা এটা হারাম। এখন যদি কোনো কারণে জিন আমাকে নিজের পক্ষ থেকে হেল্প করে সেটা ভিন্ন বিষয়, বাট জিনকে হাসিল করা এটা হারাম। এমডি হাসাদাত মে শাহাদাত, কি কঠিন কঠিন নাম ফেসবুকে ভাই মানুষের, উনি লিখেছেন, গত 23 তারিখে ডর শুনতেছি, হঠাৎ আমার মোবাইলটি হ্যাং হয়ে যায়, ব্যাটারি খুলে অন করতে হয়, 3 মাসের বেশি অনুমানিক ব্যবহার করেছি, এমনটা প্রথম হলো নতুন ফোন। আসলে এর টেকনিক্যাল প্রবলেম হতে পারে, সবকিছু নিয়ে কেন আমার মনে কর ঠিক না আসলে। আচ্ছা, একজন লিখেছে অনেক স্প্যারো, ভাই বারমুডা ট্রায়াঙ্গেলে যে ব্ল্যাক হোল আছে, হ্যাঁ ব্ল্যাক হোল নিয়ে আমি গত একটা এপিসোডে বলছিলাম যে ব্ল্যাক হোল কি, কিভাবে মানে সাইন্টিফিকলি প্রুভেন, কিরকম প্যারানর্মাল প্রুভেন কিরকম, এটা আমাদের রেকর্ডিং শুনলে আপনারা পাবেন, গত রেকর্ডিং গুলো শুনলে। আর আচ্ছা, এমডি রাকিব লিখেছেন, আচ্ছা ছেলে যদি কোনো পরীক্ষা বিবাহ করে তাহলে কি তাতে বাচ্চা হবে, না কখনো বাচ্চা হবে না, জিন এবং মানুষের বিয়ে হয়, খুবই নর্মাল কিন্তু খুবই রেয়ার, এটা মানে খুবই রেয়ার ঘটনা, তাতে বাচ্চা হবে না। এখানে কি একটা বিষয় আছে, জিনের সন্তান কিন্তু বলা আছে জানেন, মানে জিনের সাথে মানুষের বিবাহ হলে বাচ্চা হয় না, কিন্তু কিছু কিছু আমরা জানি, এটা রেডিওতে বলা ঠিক হবে কিনা আমি জানি না, যে হিজরা যে হয় আমরা জানি, ট্রান্সেক্সুয়াল যে মানুষগুলো হয় তারা কেন এটা হলো, এই বিষয়ে একদিন একটা বিষয়ে চান আমি অনেক কিছু বলবো আর কি।
এটা ইট হ্যাজ এ সায়েন্টিফিক এক্সপ্লেনেশন, আমরা সেই জায়গা থেকে জিন ভূতকে জড়ালে আমার মনে হয় যে সায়েন্টিফিক যারা আছেন তারা মারাত্মকভাবে কেঁপে যাবেন আমাদের সঙ্গে, নো বাট অনেকেই অনেক সময় একটা কুসংস্কারের জায়গা থেকে ব্যাপারগুলোকে ব্যাখ্যা করে থাকেন, ইট ইজ নট অ্যাকসেপ্টেড। বাই দ্য ওয়ে, আমরা এই পর্যায়ে আমাদের সঙ্গে যিনি আজকে গেস্ট হয়েছেন তার কাছে একটু যেতে চাই। ম্যাক, রাইট, ইজ ইউর নিকনেম?
Not nickname.
But you don't want to flash your real name,
real
right?
Name, right.
Fine, Mac. So, Mac, what's your story?
এটা কিছুটা দূর থেকে আমাকে বলতে হবে।
Sure.
2010-এর ঘটনা। একটা সময় ছিল যে আমি অনেক বেশি অ্যাক্টিভ একটা ছেলে ছিলাম, অনেক কিছুর সঙ্গে জড়িত ছিলাম। আমি আসলে 2009 এইচএসসি কমপ্লিট করি, তারপর আমি ইঞ্জিনিয়ারিং করার জন্য ভর্তি হই হচ্ছে শ্যামলীর একটা পলিটেকনিক ইনস্টিটিউটে। যেহেতু আমার বাসা পুরান ঢাকায় এবং আমি পড়ালেখায় যতটাই ছিলাম কিন্তু ম্যাথ আমার খুব একটা ভালো আমি বুঝতাম না, আমার একজনের সাথে পরিচয় হলো ওই ইনস্টিটিউটে, যার সাথে পরিচয় হলো তার বাসা হচ্ছে মিরপুর। আমি ইনস্টিটিউটের একজন টিচারের কাছে আমি ম্যাথ করতাম, কিন্তু আমাদের ক্লাস শেষ হয়ে যেত হচ্ছে দুপুর 2টার দিকে আর উনি ম্যাথ করাতেন হচ্ছে 6টার দিকে, 6টা থেকে 7:30 এরকম একটা সময়। ওই সময়টা আমাকে পুরান ঢাকায় ব্যাক করে আবার গিয়ে সম্ভব হতো না কোনোভাবেই না। সেজন্য আমি করলাম কি, যার সাথে আমার পরিচয় হয়েছিল সে আমাকে একটা কথা বললো যে একটা কাজ করো, তুমি আমাদের বাসায় চলো, দুপুরে ওখানে থাকবে এবং যেহেতু আমিও আসি, সে কম্পিউটারে পড়তাম আমি অটোমোবাইলে পড়তাম, তুমি আমার সাথে চলে আসতে পারো। ফাইন, তো তার বাসায় যখন যাই ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে, তো তার ফ্যামিলির লোকজন আমাকে বলা যেতে পারে যে পরিবারের সদস্য হিসেবেই গ্রহণ করে।
ওকে,
এবং যার সাথে আমার পরিচয় হয়েছে তার এক বড় একজন বোন ছিল, তো ধীরে ধীরে তার সাথে আমার কিছুটা ঘনিষ্ঠতা বাড়ে। ঘনিষ্ঠতা মানে এখানে কোনো অন্যরকম কোনো সম্পর্ক না, দেখা যায় যে একজন সিনিয়র বন্ধু হিসেবে আমি তাকে গ্রহণ করি। অতটা ম্যাচিউরিটি তখনও আমার বলা যায় হয়নি, বা যেহেতু আমি আমার ফ্যামিলির একমাত্র ছেলে সন্তান, তো খুব বেশি বাইরে মেশার জন্য অনেক স্পেস আমাকে ফ্যামিলি থেকে কখনো দেয়া হয়নি। দ্যাটস ব্যাপারটা এমন হতো যে আমি দেখতাম যে ওনার মাঝে কিছু ভিন্ন রকম কিছু ব্যাপার স্যাপার ছিল, বাট ওর খেয়াল করতাম না। তো আমি আমার ইনস্টিটিউটে আমি এক বছর শেষ করলাম, মানে 2 সেমিস্টার শেষ করলাম, আমার সাথে তখন থেকে অল্প অল্প করে ঘটনাটা শুরু হলো। আমি ক্রিকেট খেলতাম, আমি অনূর্ধ্ব-16 জাতীয় দলের জন্য ট্রাই করেছি এবং আমি সেখানে কিছুদিন খেলেছি। পল্টন মাঠটা নিশ্চয়ই 2009-10 দিকে আপনারা হয়তো জানেন যে অনেক নোংরা একটা জায়গা ছিল, ওই জায়গাটাতেও আমি প্র্যাকটিস করতাম, বাট আমার কোনো সমস্যা হতো না। দেখা গেল কি যে আমার সেকেন্ড সেমিস্টার কমপ্লিট করার পরে ওই বাসায় আমার সাথে যার পরিচয় ছিল তার 4টা বোন, তো আমি যার কথা বলছি যে যার সমস্যা মনে হয়েছে সে হচ্ছে দ্বিতীয় ছিল, তো তার বড় বোন, সবার বড় বোন যিনি, তার বিয়ে সংক্রান্ত একটা ব্যাপারে একটা সমস্যা হয়, যে সমস্যাটার কারণে আমি আসলে চাচ্ছিলাম না যে ছেলেটার লাইফ নষ্ট হোক, কারণ ওই বড় বোন তার একটা অতীত ছিল। আমি দেখছিলাম যে ছেলেটা অনেক ভালো, আমি গোপনে যা ছেলেটাকে একটা কথা বলি যে ভাইয়া ওনার এরকম এরকম, আপনি এখন ভেবে চিনতে ডিসিশন নেয়। কোনোভাবে ওই ছেলেটার একটা বন্ধু সেটা তাদের কাছে ফ্ল্যাশ করে দেয়, এবং ফ্ল্যাশ করে দেওয়ার পরে হয় কি, তাদের সাথে আমার একটা বেশ ভালো ধরনের মনোমালিন্য হয়। পরে দেখা যায় যে আমি তাদের বাসায় কখনো যাই না, আমি বেসিক্যালি খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি। আমার ফাদারের এখন আর্থিক অবস্থা অনেক পড়ে গেছে, বাট মানে এমন হয়েছে যে আমি একটা জুতা সর্বোচ্চ 1 মাস ইউজ করতাম, কারণ আমি চাইতাম না যে কোনো একটা ব্যাপার নিয়ে কোনো প্রবলেম থাক সামান্য। এবং এখন পর্যন্ত আমার ঘরের যে মেঝেটা, সেই মেঝেটাতে আপনি চাইলে খাবার রেখে ওখান থেকে খেতে পারবেন, এতটা পরিষ্কার রাখা হয়। দেখা যেত যে আমি বাসায় চলে আসছি, আমি আমার ঘরের দরজা দিয়ে ভিতরে ঢুকবো, ঢোকার পর থেকে আমার মনে হচ্ছে যে আমি রাস্তায় যে ধরনের নোংরা জায়গাগুলো আমি দেখে আসছি, ওই জায়গাটা মধ্যে আমি দাঁড়িয়ে আছি, ইটস নট মাই হোম, এটা হচ্ছে ওই ডার্টি প্লেসটা। প্রথম দিকে খুব একটা আমি পাত্তা দিতাম না, ধীরে ধীরে ব্যাপারটা এমন হলো যে আমার মনে হচ্ছে যে জিনিসগুলোর মধ্যে আমি দাঁড়িয়েছি এবং আমি গোসল করে ঘরে ঢুকবো বা গোসল করছি, ওই যে পানিটা সেই পানিটা আসলে ওইটা না। ধীরে ধীরে সমস্যাটা বাড়তে শুরু করলো এবং বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে গেল যে আমি বাইরে যেতে পারছি না, ভয়ে যে বাইরে যাবো একটা নোংরা দেখবো সেটা বাসায় আসার পর আমার সমস্যা করবে, আমি গোসল করতে পারছি না, খেতে পারছি না। আমি অনেক কষ্ট করে নিজেকে গুছিয়ে ভাবছি যে না আমি একটা পরিষ্কার প্লেস এবং আমি আমার ঘরে নিরাপদে আছি, বাট সেটা হচ্ছে না। আমার মন বলছে আমাকে যে আমি সেইখানে চলে গিয়েছি এবং আমার আশপাশে ওই নোংরা জিনিসগুলো আমার ই করছে। এবং আরেকটা ব্যাপার, গোসল করার পর দেখা যেত যে আমি জামা কাপড় যে পরবো, সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে এটা যে আমি ধীরে ধীরে সম্পূর্ণরূপে সমস্যা থেকে বাঁচার জন্য জামা কাপড় পরা থেকে বিরত থাকলাম,
মানে জামা কাপড় পরা বাদ দিয়ে দিলাম
সম্পূর্ণরূপে। বলা যে ওই সময় অনেক ছোট একটা মানুষ, এত সমস্যা আমি আমি তখন জাস্ট এইচএসসি কমপ্লিট করেছি, আমার বয়স যখন 18।
ইউ ফিল দ্যাট যে জামা কাপড় নোংরা হয়ে গেছে এটা পড়লে আমার মনে হচ্ছে নোংরা,
তাহলে আমার জামা কাপড় নোংরা হচ্ছিল না, তাহলে আমার মনে হচ্ছে যে আমি আসলে নোংরা জায়গার উপর দাঁড়িয়ে আছি বা আমি নোংরা জায়গাটায় বসে আছি। সম্পূর্ণরূপে বাদ দিয়ে দিলাম এবং মানুষের চেহারা আমাকে খুব পেইন দেওয়া শুরু করলো। সব না, কিছু মানুষ আছে আমি যে জামা কাপড় ছাড়া থাকি, শুরু যে করেছিলাম বা এখনো যে জামা কাপড় ছাড়া সম্পূর্ণ থাকি, এই জিনিসটা শুধুমাত্র চারজন ব্যক্তি জানে, আর আজকে শুধু আপনারা জানছেন।
চারজন ব্যক্তি? আপনার ফ্যামিলির লোকজন?
আমার ফ্যামিলির লোকজন।
রুমে যখন থাকছেন তখন একেবারেই জামা কাপড়
সম্পূর্ণ নাট?
আরো
কিছু বলার আছে এই জায়গাটায়, যে মানুষের চেহারা গুলোই করছে, এখন দেখা যাচ্ছে যে একটা ভিখিরি আসছে, ওই ভিখিরিটা আমার সমস্যা হচ্ছে না, কিছু মানুষ আছে এদেরকে দেখলে মনে হয় যে এরা অনেক নোংরা, মানে কেমন যেন। আমি অনেক আশ্রমে গিয়েছি, সেখানে অনেক সাধুরা থাকেন, তাদের পোশাক কিন্তু অনেকটাই মলিন থাকে, সেই পোশাকগুলো কিন্তু আমাকে কখনো প্রবলেম করে না। প্রবলেমটা তখন হয় যে আমি পুরান ঢাকায়, আপনারা জানবেন যে রোডগুলো খুব একটা অনেক সময় ক্লিন হয় না, বা রাস্তার সাইডে মানুষ প্রস্রাব করে,
অনেক গাড়ি এলাকা আছে,
এই জায়গাগুলো একবার যদি আমি দেখি ওটা আমার চোখে সেট হয়ে যায়। এবং অনেক সময় দেখা যায় ওখান থেকে একটা কুকুর, মানে আমি মনে করছি বা আমি দেখতে পাচ্ছি যে আমি শুয়ে আছি, একটা কুকুর ওই জায়গাটা থেকে দৌড়ে এসে আমার গাছ হয়ে চলে গেল। বা আমি একবার কোন এক জায়গায় গিয়েছিলাম, সেখান থেকে বাসায় যাচ্ছি, ওই সময় দেখতে পাচ্ছি যে ময়লা জায়গাটা একজন বৃদ্ধ মহিলা, তখন রাত 8টা বা 9টা বাজে, কোনো একটা খাবার বা কিছু খুঁজছে, তো সে একবার দিকে ঘুরে একবার তাকিয়েছিল। কোন একটা কারণবশত আমি আমলে নিইনি, আমি তো জিনিসগুলো, আমি যখন মানে বাইরে যেতাম ওই সমস্যার পরে আমি চোখ মানে বন্ধ করে যেতাম যে এই জায়গাটা দিয়ে এরকম হচ্ছে। ইভেন আমি গাড়িতে বসা থাকলেও আমি চোখ বন্ধ করে রাখতাম যে না দেখবো না, কোনো কারণে আমার চোখ পড়েছে ওই জিনিসটা। আমার মাঝে মাঝেই মনে হতো যে ওই মহিলা ওখান থেকে এসে আমার গায়ে ময়লা জিনিসগুলো মেখে দিয়ে গেল। এই জিনিসটা চলতে চলতে এমন হলো, আমি কোনো একটা কাজ, আমি যদি বলতাম যে আমি এই কাজটা করব, আমি সেটা করে ছাড়তাম। আমি স্পোর্টসে ছিলাম, আমি বাংলাদেশ নৌবাহিনীতে রোভার স্কাউটিং করেছি, বাংলাদেশ নৌবাহিনী ঢাকা ক্যান্টনমেন্টে একজন আরএম হওয়া খুব একটা সহজ কথা না, অনেক কম্পিটিশন, আমি সেই জায়গাটা আমি দখল করেছি, অনেক অধ্যবসায় ছিল, অনেক অনেক কিছুই করতাম। এবং একটা কথা যে আমি যেটাই করতে চাইতাম আমি সেই জিনিসটাকে কমপ্লিট করতে পারতাম। এই সমস্যাটা শুরু হওয়ার পর থেকে ইঞ্জিনিয়ারিংটা বাদ গেল, পড়তে পারলাম না, বাইরে যেতে পারি না, খেতে পারি না, শুতে পারি না, কিছুই করতে পারি না।
তোমাকে দেখে তো মনে হচ্ছে না যে তুমি খেতে পারো না।
হ্যাঁ অবভিয়াসলি এইটা এইটা মনে হতেই পারে, কিন্তু এখানে একটা ব্যাপার বলার আছে যে 2010 আমার ওজন ছিল 70 কেজি,
এখন কত?
110, বিকজ অফ আমি আগে প্রচুর ব্যায়াম করতাম, প্রতিদিন 4 ঘন্টা করে আমি এক্সারসাইজ করতাম, বিকজ আমি আন্ডার 16 ছিলাম অ্যান্ড নেভিতে ছিল, বিকজ আমার একটা টার্গেট ছিল যে আমি ন্যাশনাল প্যারেডে কমান্ড করব, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি আসেন ওখানে আমি কমান্ড করবো, আর আমার টার্গেট ছিল। ওই সমস্যাটার কারণে আমি সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। এবং 2013 এসে আমার এক শুভাকাঙ্ক্ষী আমাকে বললেন যে এভাবে তো আসলে জীবন চলে না, তুমি তোমার যেহেতু অভিনয় এবং ফিল্মের উপর অনেক আগ্রহ আছে একটা কাজ করো, ফিল্মে ভর্তি হয়ে যাও। তো আমি গ্রিন ইউনিভার্সিটিতে ভর্তি হই ফিল্মের জন্য। তো সেখানে আমি 3টা সেমিস্টার বহু কষ্ট করে আমি সেখানে যাই, কিন্তু সেখান থেকে আমি কিছু করতে পারছিলাম না, কারণ আমি ক্লাসে মন দিতে পারছি না, গাড়িতে উঠতে পারছি না, বাসাতে কিছু করতে পারছি না। এবং এই জিনিসগুলোর সাথে আমার আরেকটা সমস্যা যুক্ত হলো, সেটা হচ্ছে অনিদ্রা। মানে রাতে সম্পূর্ণ আমি আসলে দেখা যেত কি যে দিনে ঘুমাতাম রাতে জেগে থাকতাম, মানে অনেক সমস্যা সৃষ্টি হয়ে গেল আমার। তো এইভাবে চলতে চলতে ব্যাপারটা এমন না যে আমি আসলে জিন ভূত বা এই ধরনের কিছুতে আগে বিশ্বাস করতাম বা ই করি, আমার মনে হলো যে এটা কোনো একটা মানসিক সমস্যা হচ্ছে আমার সাথে। তো আমি কি করলাম, আমি সাইকিয়াট্রিস্টের কাছে গেলাম।
ওকে,
আমি ধানমন্ডিতে নামে একজন সাইকিয়াট্রিস্ট আছেন ডক্টর, আমি ওনার সাথে কথা বলেছি, এবং আমার ফ্যামিলি ডক্টর আছেন একজন, উনি বিএসএম।
কত বছর আগে গিয়েছিল অ্যাকচুয়ালি?
এটা 2015 শুরুর দিকে ওনার কাছে গিয়েছিলাম আমি।
ওকে,
সেখান থেকে উনি আমাকে অনেকগুলো টেস্ট দিলেন, এবং আমার পার্সোনাল যিনি ডক্টর উনি আমাকে কিছু হরমোন টেস্ট দিয়েছিলেন এবং আদার্স কিছু টেস্ট দিয়েছিলেন। এই সব কিছু আমি করাই, এবং করানোর পর যেটা দেখা যায় যে আমার প্রতিটা রেজাল্ট খুব নর্মাল এবং স্বাভাবিক। এবং ধানমন্ডিতে যিনি সাইকিয়াট্রিস্ট ওনার কাছে যখন গেলাম, উনি আমাকে পার্সোনালি কিছু ব্যাপার বলেন, কিছু প্রশ্ন করেন, এবং উনি আমাকে 2 দিন এই বিষয়গুলো নিয়ে উনি আমাকে একটা পরামর্শ দেন, এবং উনি আমার কথাগুলো শোনেন, এবং সবশেষে উনি যেটা ওনার রিপোর্টে লেখেন যে এভরিথিং ইজ নর্মাল, আমি কোনো সমস্যা পাইনি, এবং হরমোনের রিপোর্ট ও টোটাল দেখে উনি এটাই বলেন যে আমি কোনো সমস্যা পাচ্ছি না, কেন এটা হচ্ছে। তো উনি আমাকে ঘুমের ওষুধ দেন, এবং আমি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে যখন গিয়েছি ওখানকার ডক্টর যিনি শুনেছেন, তিনি শুনে আমাকে ওই সিম্পলি বলছেন যে এটা কিছু না, এটা ঘুমের সমস্যার কারণে। বাট ওই দেখা যায় ঘুমের ওষুধ খেলে ঘুমাই, কিন্তু আবার জেগে ওঠার পর থেকে
কোশ্চেন করব তো কেন মনে হচ্ছে যে এটা প্যারানর্মাল।
ফাইন, এই কোশ্চেনগুলোর অ্যানসার নিয়ে আমরা ফিরব,
মনে হচ্ছে
দুজনকে থামিয়ে দিতে হচ্ছে, আমরা একটু বিরতি নেব 4 মিনিটের জন্য, মাত্র 4 মিনিট পর আমরা আবারও ফিরে আসবো। দর্শক এবং শ্রোতা, দর্শক বলছি এই কারণে যারা এই মুহূর্তে ফেসবুকে আছেন তারা চাইলে রেজা ভাই কি রিপ্লাই দিচ্ছে দেখতে পারেন তাকে টেক্সট করে। তো আমাদের ফেসবুকে চলে আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/dartarot, আমি স্পেলিংটা বলছি DARTAROT, আমি আবারও বলছি www.facebook.com/DARTAROT। লাইক দিয়ে দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি পেজটি মেম্বার হবেন।
একটা বিষয় হচ্ছে নকল পেজে থাকবেন না, নকল পেজে আপনাদের কাছ থেকে অনেক অনেক ধরনের বিভ্রান্তির শিকার হবেন। তো আসল পেজ চিনার উপায় হচ্ছে সবচেয়ে বেশি লাইক যেটা সেটা আসল পেজ। অলরেডি আমাদের 33,000 উপর লাইক চলে আসছে,
জি
ওটা বুঝবেন, ওটা আসল পেজ, বাকি সব নকল পেজ।
জি আমরা ফিরে আসছি মাত্র 4 মিনিট পর।
ডর মানে ভয়, হন্টেড বাই ব্রাউন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর মানে ভয়, হন্টেড বাই ব্রাউন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি ডরের ট্যারট কার্ড রাউন্ডে। আমি আর জে কি বিয়ার রয়েছে আপনার সঙ্গে, রেজা ভাই আছেন এবং আছে ম্যাক। আজকে অদ্ভুত এক গল্প নিয়ে আমরা কি বলবো, ওটাকে প্যারানর্মাল বলবো নাকি সাইকোলজিক্যাল বলবো, এটা আসলে সামনের দিকে আগে তাহলে বিষয়টা নিয়ে একটু কথা বলা যাবে। রেজা ভাই কোনো কোয়েশ্চেন ছিল বলে?
কেন তুমি এটাকে ভাবতেছো প্যারানর্মাল? ওকে, এই প্রশ্নটার সম্মুখীন আমি এর আগেও কয়েকবার হয়েছি। আমি যেহেতু বিশ্বাস করতাম না যেটা প্যারানর্মাল কোনো কিছু, একটা সময় পরে ইনকোয়ারি করতে গিয়ে দেখা গেল কি যে আমার ফ্যামিলির লোকজন ওই ফ্যামিলির কোনো একটা লিঙ্কের মাধ্যমে এটা জানতে পারলো যে তারা একজন তান্ত্রিকের মাধ্যমে আমার কোনো একটা ক্ষতি করেছে যাতে আমি কোনো কিছুতেই আর সফল না হই, কারণ তাদের কোনো একটা ব্যাপারে আমি হয়তো বা ইন্টারাপ্ট করেছিলাম তাদেরকে। সে যে যেই তান্ত্রিকের মাধ্যমে ক্ষতি করেছে এবং পরবর্তীতে সেই তান্ত্রিক নিজে স্বীকার করেছে সেটা যে আমিই করেছি, কিন্তু এটা এমন একটা কিছু আমি বলতে পারবো না এবং আমি এটা সমাধান করতে পারবো না।
ইনশাআল্লাহ তোমার আজকে সমাধান হয়ে যাবে। ওকে,
আমি আঙ্কেল সাথে একটু কথা বলছি।
জি, আপনি তো ওনার বাবা।
জি,
আচ্ছা, ও যে বিষয়গুলো এখানে বললো, দুটো বিষয় আপনার কাছে প্রথমত জানি। একটা হচ্ছে, রেজা ভাইকে ফ্লোর দিচ্ছি আমি একটু পরে, সেটা হচ্ছে বাসায় যে একেবারে এরকম থাকার অবস্থা বা ও যেগুলো বললো সেগুলো কি সত্যি?
যে সত্যি।
আমি আপনাকে দুইটা প্রশ্ন করব। যখন থেকে তার সমস্যা হয় তখন থেকে আপনার সবকিছু লস খাচ্ছেন, ইভেন বাসায় আপনার ওয়াইফও অসুস্থ হয়ে যাচ্ছে। কথা কি সত্য?
সত্য, এখনো অসুস্থ।
তার এফেক্ট আপনাদের উপর পড়তেছে এবং এটা ছাড়বে না। ডাক্তার কবিরাজ হুজুর কাউকে দেখালো ঠিক হবে, এবং ইভেন আপনারও দিন দিন অসুস্থ হচ্ছে। আপনার আপনার নিঃশ্বাস নিতে কষ্ট হবে, একটু হাঁটলে হাঁপায় যাবেন, অস্থির অস্থির লাগবে, শরীরটা কেমন জানি গরম গরম লাগবে, শরীরটা জ্বালা পোড়া করবে। এটা কি হচ্ছে আপনার সাথে?
মানে শরীর জ্বালা পোড়ানো, যেমন হাঁটলে একটু হালকা হালকা লাগে, মনে হতে চায় আমি পড়ে যাই, মাথা ঘুরে
আসে,
দুর্বলতা, একে পুরোপুরি দুর্বলতা,
দিন দিন এটা আপনার ক্ষতির দিকে যাচ্ছে। আর্থিক, সামাজিক, ইভেন মানুষের সাথে সম্পর্ক আপনার নষ্ট হচ্ছে আস্তে আস্তে।
এটা ঠিকই, আমি মানুষের সাথে সম্পর্কটা ঠিকই রেখে চলি, কিন্তু আমার এই পিস্টান,
ওর যে সমস্যা, ও যে বাসায় কাপড় ছাড়া হাঁটে, আপনারা তো দেখেন,
দেখি
এটা প্রায় 5-6 বছর আগে থেকে দেখেন, আপনাদের সমস্যা তখন থেকে শুরু। ওর যে সমস্যা সেটা দুই ধরনের ব্যাখ্যা আছে, সাইন্টিফিক ব্যাখ্যা আছে, প্যারানর্মাল ব্যাখ্যা আছে। এখন আপনি বলেন, তারপর আমি আপনার কথা শোনার পরে আমি তাকে সলিউশন দিব।
এখন ওর এটা যে এত বছর হইল, আমি কিন্তু বিভিন্ন ডাক্তারের সাথে এটার ব্যাপারে আলাপ করছি, ডাক্তার বলে যে এই ওষুধ ওই ওষুধ, ডাক্তারের কথা ছাড়া আর কোনো, দেখলাম যে আমি কোনো দিক যাই এটারে একটা কুল কিনার পাইতেছি না। এখন কি করবো? এখন যদি কেউ বলে যে কবিরাজের কাছে যাও, ওর মুখ মাজার শরীফে যাও, তুমুক মাজার শরীফে যাও,
গেছেন এগুলোতে
না? মানুষ কিন্তু বাধ্যতামূলক যায় না, যাওয়ার পারে না, কিন্তু আমি কিন্তু আজ পর্যন্ত ওই রাস্তায় যাইনি।
ও যেটা একটু আগে বলছিল যে আপনাকে মন্ত্র করেছে বা কিছু, এটা কি আপনি গিয়েছিলেন? এটা সম্পর্কে কিছু জানেন আপনি?
যার সাথে আলাপ করছি, আমার তো একটা মনের মধ্যে আগে বুঝতে হবে।
আপনার কি একজনই সন্তান?
জি।
আচ্ছা,
এখন আমি যদি মনে করি যে আমার এই কাজটা আগে আমার নিজের বুঝতে হবে কোন পর্যন্ত কত দূর কি, তারপর না আমার ছেলের ব্যাপারে আমি ছেলের নিব বা ছেলের দেখা গরম একটা ব্যাপার হয়ে দাঁড়া।
আমরা কি ট্যারট কার্ডটা পড়তে পারি?
সে যদি অনুমতি দেয় তাহলে আমি পড়বো, কিন্তু ট্যারট কার্ড করা ছাড়া আমি কিছু বলতে পারবো। আচ্ছা, যদি আপনার অনুমতি দেন আমি একটা বিশেষ কারণ আমার কাছে আছে, সেটা আমি পড়তে পারি।
বাই দ্য ওয়ে, আপনি কি জানেন ট্যারট কার্ড সম্পর্কে? রেজা ভাই বলেন,
ট্যারট কার্ড একটা অভিশপ্ত কার্ড। আপনার জীবনে যত হুজুরের কাছে গেছেন, কবির কাছে গেছেন, ওটা ভিন্ন জিনিস, আমি ভিন্ন জিনিস। এই কার্ড যদি আমি আপনাদের পড়ি, আপনার সব কিছু চলে আসবে, ব্যাধে চলে আসবে, কোন জায়গায় সমস্যা আমি জেনে যাব। এতে আপনাদের ক্ষতি হতে পারে, এমনি ক্ষতির মধ্যে আছেন, আরো ক্ষতি বাড়তে পারে। এটার প্রোটেকশনের কোনো রাস্তা নাই পৃথিবীতে, সারা বিশ্বে হয়তো 850 মতো লোক আছে যারা ট্যারট কার্ড পড়ে, বাংলাদেশে আমি পড়ি,
এটাকে বিশ্বাস করা যাবে না, এটা অবৈজ্ঞানিক। যদি একটা অনুমতি দেন আমি তার কার্ডটা পড়তে পারি যদি আপনি চান।
এখানে তো আমি একটা বড় একটা বিশ্বস্ত মন নিয়ে কিন্তু এখানে উপস্থিত হয়েছি, হয়তো আমার একটা সমাধান পথ আমি।
আপনি কি চাচ্ছেন তার কার্ড পড়ি না পড়বো না, যে কোনো একটা সমাধান আসতে হবে, আইদার ইয়েস অথবা নো। রেজা ভাই যেটা করতে পারেন সেটা হচ্ছে এটা পড়ে আপনার ভবিষ্যৎ এবং অতীত নিয়ে কথা বলতে পারেন,
কেন তার সমস্যাটা হলো
কেন, এবং এটাও যে 100% ট্রু তাও না। সো উনি যেটা বলতেছেন যে এই জিনিসটা পড়লে আপনার একটা ক্ষতি হলেও হতে পারে, মানে যদি বলেন যে পড়বো তাহলে বলেন পড়ার কথা, আর যদি বলেন যে না পড়ার দরকার নাই তাহলে বলেন পড়েন না।
ঠিক আছে আমি পড়বো।
পড়বেন, আপনি জেনে শুনেই নিচ্ছেন এটা। আচ্ছা ম্যাক, আমার মনে হয় আপনি আপনি ব্যাপারে একমত, রাইট? তো আপনি এটা নিয়ে মাইক্রোফোনটা নিন।
আমার ট্যারট কার্ডকে শাফল করে ফেলছে, এখন যে আমাদের গেস্ট আসছে ম্যাক সেটা কার্ড নিচ্ছে আর কি। কার্ড নাও।
কি উঠেছে
তোমার কার্ড? আসছে দা ইম্পেরিয়র। হ্যাঁ, এক একটা কার্ডের মিনিং আসলে অনেক কিছু মিন করে, একটা কার্ড শুধু তাই না যে কার্ডের একটাই মিনিং, একটা কার্ডের হাজারো মিনিং হতে পারে।
ওকে,
এটাকে বলা হয় মেজর আরকানা, ইম্পেরিয়র মেজর আরকানা। মেজর আরকানা হচ্ছে যে কার্ডগুলো খুব স্ট্রং, তুমি যে কথাগুলো বলছো আমাকে এতক্ষণ সেই কথাগুলি কার্ডে আসছে, বেসিক কথাগুলো। তুমি খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করো, খুব ওয়েল ড্রেস করতে পছন্দ করো, লাক্সারিয়াস লাইফ চাচ্ছ, তোমার যখন মিডিল এজ তখন তো সমস্যা হবে, যেমন তুমি এখন যেটা আসো একটা যুবক বয়সে আসো এখন। আচ্ছা, ট্যারট কার্ডের আমি রিড করার আগে একটু বলে দিই, কার্ডকে বিশ্বাস করা যাবে না কোনোভাবে, এটা অনলি ফর এন্টারটেইনমেন্ট, যে তোমাদের রেডিও প্রোগ্রাম, এটাকে কোনোভাবে বিলিভ করা যাবে না, এর সাথে বিজ্ঞানের কোনো যুক্তি নেই, কোনো কিছু মিল নেই, এটা জাস্ট কার্ডটা হাজার বছর যে মানুষ পড়ে আসছে সেইভাবে আমি পড়ি আর কি, এর চেয়ে বেশি কিছু না। আর কার্ডে আসছে টাইরানিক অ্যাটিটিউড অ্যান্ড দ্য অ্যাবিউস অফ পাওয়ার। এখানে কার্ডে কিছু কথা আসছে, যদি আমি প্যারানর্মাল ব্যাখ্যা দিই, আপনার সমস্যা তার জন্ম হওয়ার আগে যে আপনি ভালো ছিলেন, মোটামুটি সুন্দর ছিল লাইফটা, আপনার সমস্যা শুরু হয়েছে বিয়ের পর থেকে। আপনি মনে করে দেখেন, আমি আঙ্কেলকে বলতে চাইছি, আপনার কি মনে পড়ে?
মানুষ যখন নাকি আস্তে আস্তে বয়স হয়, যখন বিয়ে শাদী হয়ে যায় তখন মনে করেন বিভিন্ন দিকের একটা টেনশন চিন্তা ভাবনা অটোমেটিকলি মানুষের আসে, তা আসলে পরে ওইখান থেকে অনেক রকমের ছোটখাটো একটু সমস্যা একটু দেখা দেয়।
আপনার আর্থিক সমস্যা বিয়ের পরে কেমন ছিল?
আমার বিয়ের পরে আর্থিক অবস্থা মোটামুটি ভালোই ছিল, বিয়ের পরে ডাউনও ছিল, আবার বিয়ের পর থেকে একটু মোটামুটি একটু ভালো ছিলাম, তারপর আবার এক মনে করেন যে আস্তে আস্তে আবার।
এখানে কার্ড বলতেছে আপনার বিয়ের পর থেকে সমস্যা স্টার্ট। এখন এখানে কার্ড আরো বলতেছে যারা কোনো কিছু করতে পারে না, বেকার জীবন যাপন করে, তারা বিয়ের পরে আকার হয়ে যায়, মানে তারা কিছু করা শুরু করে, কারণ প্রেশারে করা শুরু করে। এটা কিন্তু ভালোর দিকে, আগে সে আড্ডা মারতো, বাজে আড্ডা মারতো, এখন সে পুরো চেঞ্জ হয়ে গেছে। আপনারটা এরকম না কিন্তু, আপনারটা পুরো উল্টা। আচ্ছা, এখানে আর কিছু বিষয় কার্ডে আসছে আপনার পার্সোনাল ব্যাটা, ওর থেকে বেশি আপনার কথা আসছে কার্ডে। আপনি কোনো এক সময় নেশাগ্রস্ত করতেন?
হ্যাঁ করতেন,
নেশা করতেন। এটা একটা অনেক বড় খারাপ দিক, একটা মানুষের একটা ছোট ফোড়া যখন হয়, আমাদের পায়ে যদি ফোড়া হয়, এই ফোড়ার কারণে ক্যান্সারে মানুষ মারা যায়, কিন্তু আমরা পাত্তাই দিই না যে কি হয়েছে, এখন ওকে ফোড়া হয়েছে, থাক ফোড়া আসছে, এই ফোড়াই মানুষকে মেরে ফেলে। তো ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো কিন্তু আমাদের বিপদের ডাক দেয়। কার্ড আরো বলতেছে আপনাদের পরিবারকে যে লোক তাবিজ করছে সে আপনাদের নিজস্ব লোক, আপনাদের নিজস্ব লোকের বদনজর আপনাদের উপর আছে, এবং সে একজন মহিলা সেটা বলা যাবে। সেক্ষেত্রে আরো অনেক কার্ড পড়তে হবে, অনেক সময় দরকার। আমি খুব বেসিকলি পড়তেছি, আমি এখন সমাধান চলে আসি। আপনার নেশাটা বাদ দিতে হবে, সেই বেচারা কাপড় ছাড়া ঘুরে সারা বাসায়, তার তার ইমার্জেন্সি ট্রিটমেন্ট দরকার। তোমাকে একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, তুমি নোংরা দেখ। নোংরা দেখার মানে হচ্ছে তোমাদের পরিবারের কেউ, ব্লাড রিলেটেড কেউ ছুট টাইপের কিছু একটা জড়িত ছিল, এদিন পরে পরবর্তীতে বাসায় জেনে নিও। তোমার যে সমস্যাটা হচ্ছে ময়লা নিয়ে, সেটা আমি আগে প্যারানর্মাল ব্যাখ্যা দিব, তারপর সাইন্টিফিক আসবো। এই ক্ষেত্রে টুলটা, যে মহিলাটার কথা আমি বলছিলাম, সেই মহিলাটার কারণে যেটা তোমাদের হচ্ছে, এটা হঠাৎ করে হচ্ছে, তোমাকে জন্মগত সমস্যা এটা না, যেমন বাই বার্থ বা ওনার বিয়ের পর তোমার প্রথম বাচ্চা যেহেতু মারা গেছে, ওনার দ্বিতীয় বাচ্চা তুমি, হঠাৎ করে হয়েছে এবং সাডেনলি। এই যে ব্ল্যাক ম্যাজিক বা তাবিজ কবজ, এগুলোর এফেক্ট যে কত ভয়ঙ্কর হয়, যেদিন আমি জিনদেরকে নিয়ে বলবো, সময় তো পাই না, পাবলিকের ভাই মেরে খেতেন আমাকে, যেদিন জিনদেরকে নিয়ে বলবো সেদিন এই ব্ল্যাক ম্যাজিকের সাবজেক্টগুলো আসবে, কীভাবে তারা করে, কেন করে। তোমারটা ঠিক এরকম, তাবিজের যে কী এফেক্ট, এটা আমরা যারা বিশ্বাস করি না তাবিজ বা জিন প্রেত জিন ভূত প্রেত বিশ্বাস করি না, তারা জানে না। এখন যারা বিশ্বাসী না, যারা জিন ভূত বিশ্বাস করে না, তাদেরকে আমি বলবো যে যে কোনো ধর্মের ক্ষেত্রে ধর্মিক যে বইগুলো আছে সেগুলোতে অনেক অলৌকিক ঘটনা আছে, অনেক অলৌকিক ঘটনা আছে, সেগুলোকে বিশ্বাস আমরা অবশ্যই করি। আর ঠিক তেমনি আমাদের ধর্মের বইয়ের মধ্যে জিনের কথা উল্লেখ করা আছে, জিনকে বিশ্বাস করতে হবে, এটা অশরীরী। পৃথিবীতে বিজ্ঞান আবিষ্কার যা যা করছে তা খুবই সামান্য, এবং বিজ্ঞান কোরআনের উপর নির্ভরশীল ছিল, এখন স্টিল নির্ভরশীল। আমরা যদি বলি 20% আবিষ্কার আমরা দেখতে পাচ্ছি, 80% আমরা এখন জানি না, এমনও হতে পারে জিনদেরকেও এক সময় সাইন্টিফিকলি প্রুভেন হবে, যদিও সাইন্টিফিকলি প্রুভ না বিষয়টা। সায়েন্স তো 100 বছর আগে অনেক কিছুই
জানতো না, মানে যখন সূর্য দেখতো সূর্যকে তার দেবতা মনে করতো, পূজা করতো, যেখান থেকে আমরা আলো পাই। তারপর মানুষের মাধ্যমে কিন্তু আলো তৈরি হয়ে গেল। আমি সায়েন্টিফিকলি আসি, ঠিক আছে? ওনার যে যত ডাক্তার দেখাচ্ছেন আপনি, ডাক্তার শুধু ঘুমের সূত্রকে দিবে, আমি তার বিষয়টা নিয়ে একটু বলি আপনাকে সায়েন্টিফিকলি। এটাকে বলা হয় এসপিডি, সেন্সরি প্রসেসিং ডিসঅর্ডার। আমাদের বডিতে পাঁচটা সেন্সর থাকে, যেমন ধরো ভিশন, অডিটরি, টাচ, অবজেকশন, টেস্ট থাকে, পাঁচটা আমাদের অর্গান থাকে যেগুলো সেন্সর। এই সেন্সরগুলো তার সমস্যা, এই সেন্সরগুলো যে তোমার ডিসঅর্ডার, যেটা যেটা কাপড় খুলে তোমার কাছে ময়লা মনে হয়, এই মনে হয়, সেই মনে হয়। এখন আমি কিন্তু এখন চলে আসছি সায়েন্টিফিক ওয়েতে চলে আসছি। যদি তাকে ধুতে মারতে চায় বা জিন তারা মারতে চায়, তাহলে তো মেরেই ফেলতো, তার তো ময়লা দেখাইতো না। বিষয়টা যদি তোমার ডাক্তার যেহেতু পরীক্ষা নিরীক্ষা করে বলছে যে তোমার বিষয়টা মানসিক না, এই কাপড়ের সমস্যা যেটা হচ্ছে, সেন্সরের সমস্যা হচ্ছে, বা তোমার যে হাঁটা চলার যে সমস্যা হচ্ছে, খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে, ঘুমের অনিদ্রা হচ্ছে, এই সবগুলোর ট্রিটমেন্ট যেটা আছে সেটাকে বলা হয় প্রাণিক হিলিং। তোমাকে প্রাণিক হিলিং এ যেতে হবে, তোমার একটা 100% তোমার একটা কিওর হবে। প্রাণিক হিলিং বলে, প্রতিদিন 10 মিনিট একটা ইয়োগা আছে, এটাকে সুপার ব্রেন ইয়োগা বলে। আমি এখন প্যারানর্মাল জগতে নাই, আমি এখন চলে আসছি সায়েন্টিফিক জগতে, যেহেতু আমাকে রেডিওতে দুইটা ব্যাখ্যা দিতে হবে।
ওকে,
তো অলরেডি আমি বলছি তোমার প্যারানর্মাল বিষয়টা বলছি।
ওকে,
এগুলো ট্রিটমেন্ট আছে। তো যেহেতু আমরা বিজ্ঞান ভিত্তিক মানুষ, মা আব্বু যেহেতু বুদ্ধিন বিশ্বাস করে না, তো আমি বৈজ্ঞানিক ব্যাখ্যা দিচ্ছি। আপনি জেনে রাখেন, ওর যে সমস্যা এসপিডি ডিসঅর্ডার বলে থাকে, সেন্সরি প্রসেসিং ডিসঅর্ডার। এখানে হোমিওপ্যাথি চিকিৎসা করা যায় অথবা সুপার ব্রেন ইয়োগা করা যায়। ওর জন্য বেটার হচ্ছে সুপার ব্রেন ইয়োগা। আর তোমার যে সমাধান হচ্ছে, যেটা আজকে থেকে সময় শুরু, বাসায় গিয়ে শুরু করবা, 1 মাস
বাইরেও, এটা
অল টাইম বাইরে, ঘরে, বাথরুমে, জেনে মনটা শেখানো যাক।
কিন্তু কিন্তু এর ব্যাপারটা তো নন সায়েন্টিফিক।
এখানে আমি এই যে বললাম যে একটা আমি তাকে দিলাম সুপার সুপার ব্রেন ইয়োগা, এটা পুরোপুরি সায়েন্টিফিক একটা ইয়োগা, ব্রেনের জন্য একটা এক্সারসাইজ। ব্রেনে যখন সেন্সরগুলো দুর্বল হয়ে যায়, ওই ইয়োগা করলে ব্রেনের সেন্সরগুলো অ্যাক্টিভ হয় এবং আরও উত্তেজিত হয় এবং চলে আসে। এটা হচ্ছে তোমার সায়েন্টিফিক ট্রিটমেন্ট। এখন তুমি দুইটার মধ্যে একটা চুজ করো, তুমি কোনটা নিবা। যদি প্যারানর্মাল বিলিভ করো, প্যারানর্মাল আসতে পারো, যদি সায়েন্টিফিক বিলিভ করো, সায়েন্টিফিক আসতে পারো। এরপরে আমি অফ ইয়ারে, যেহেতু রেডিওতে সব কিছু বলা যায় না, অনেক বিশাল আলোচনা আছে এখানে নিয়ে, অফ ইয়ারে আমি কিছু ট্রিটমেন্ট তোমাকে দিব।
ওকে,
প্রথম কথা হচ্ছে কি, আপনার এই গল্পটা শোনার পর আমি ঠিক জানি না, আমি আমি আসলে সায়েন্টিফিক মানুষ, আমরা ব্যক্তি মানুষরা কি কিছুটা সায়েন্টিফিক, কিছুটা নন সায়েন্টিফিক, কিছুটা লজিক্যাল, কিছুটা ইললজিক্যাল, কিছুটা ক্যারিসম্যাটিক, কিছুটা নন ক্যারিসম্যাটিক, সব কিছু মিলাই কিন্তু আমরা চলি। হ্যাঁ, আমাদের চোখে দেখা দুনিয়াকেও বিশ্বাস করি এবং চোখে দেখা দুনিয়ার বাইরেও একটা দুনিয়া আছে সেটাকেও আমরা বিশ্বাস করি। অফকোর্স উই আর রিলিজিয়াস পিপল, দ্যাটস ওয়াই আমাদেরকে বিশ্বাস করতেই হবে। আমার মনে হয় কি, এই যে ময়লা নিয়ে আপনি যেটা বললেন না, সেটা নিয়ে আপনার বরং আমি জানি না, মানে সবাই মিলেই বলি ব্যাপারটাকে এভাবে, রেজা ভাই যেটা বললেন সেটা তো অফকোর্স একটা কিওরের রাস্তা, কিন্তু আমি যদি ব্যক্তিগতভাবে এই জিনিসটাকে এরকম হতো, মানে সূচিবায়ু যেটাকে বলে, আমি এরকম বহু লোক দেখেছি, আমি অনেক সময় ম্যাচে দেখেছি 5 বার, 7 বার, 10 বার, 20 বার করে পা ধুচ্ছে, তারপরে আমার একটা পায়ে ময়লা লেগে আছে, হাত ধুচ্ছে, হাত ধুয়েই যাচ্ছে 1 ঘন্টা ধরে, তারপরে সে খাবার আগে মনে হচ্ছে তার হাতে ময়লা লেগে আছে, এবং কাপড় চোপড় ধুচ্ছে তো ধুচ্ছে, সে সারাদিন বাথরুমে কাপড় চোপড় ধুচ্ছে, তারপরে কাপড় ময়লা লেগে আছে। এটা এক ধরনের সূচিবায়ু, মানে স্যার মেন্টাল ডিসঅর্ডার। অফকোর্স আমার কাছে মনে হয় কি, এই জায়গাগুলো থেকে বের হয়ে আসার, আমি জানি না তার জন্য, যদি এই কারণে বলে থাকেন যে ব্যাপারটা এরকম হয় যে ময়লার সাথে একটা সম্পর্ক গড়ে তোলা যায়, এন্ড ইটস রিয়েলি পার্ট অফ আওয়ার ডেইলি লাইফ, রাইট,
ফাইট এগেইনস্ট ইউ,
রাইট, এটা আমাদের ডেইলি লাইফের একটা পার্ট, এবং এই এই ময়লাকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। মাঝখানে একটা নিউজ পড়তেছিলাম, সুইজারল্যান্ডে নাকি ময়লা সংকট পড়ছে, এবং ওরা ময়লা থেকে বিদ্যুৎ উৎপন্ন করে, ওদের ময়লা উৎপন্ন হচ্ছে না, এবং যে কারণে ওদের বিদ্যুতের ঘাটতি হওয়ার সম্ভাবনা আছে। তার মধ্যে একটা বিশাল চান্স বাংলাদেশের জন্য, যারা ময়লা ওখান থেকে পাঠাই দিলে ইতিমধ্যে ময়লা কতটা উপকারী জিনিস, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আপনি যেটাকে ময়লা বলতেছেন, এটা আসলে আসে কোথেকে? ময়লার কিন্তু অরিজিন না, শুধু নট অনলি হিউম্যান বডি, হিউম্যান অ্যাক্টিভিটিস। আপনি যদি কোনো একটা জঙ্গলে যান, আপনি ময়লা কিছু পাবেন না, জঙ্গলে যা আছে ওইগুলো সবই জঙ্গলের অংশ, একবারে ওই ওইখানে কোনো কিছু ময়লা বলার সুযোগ নাই। ইভেন অ্যানিমাল শিট যেটাকে আমরা বলি, সেটাও জঙ্গলের একটা পার্ট, ওখান থেকে বীজ উৎপন্ন হচ্ছে, সার হিসেবে ব্যবহার করা হচ্ছে। তো আলটিমেটলি ইটস দ্য হিউম্যান ক্রিয়েশন, ময়লাটা কিন্তু আমরাই উৎপন্ন করি। আমার মনে হয় লিসনার আমার উপর খেয়ে যাবে, কারণ আমি বেশি বেশি কথা বলছি, বাট ইট ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট, দ্যাটস ওয়াই আই এম পার্টিসিপেটিং। সেটা হচ্ছে, দেখেন আমরাই উৎপন্ন করি, তাহলে কি জিনিস, আপনি যখন খাবারটা খাচ্ছেন, এটার একটা অংশ যখন ফেলে দিচ্ছে সেটা উচ্ছিষ্ট, সেটা ময়লা হচ্ছে। এরকম করতে 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 বিভিন্ন জিনিস জমার পরে সেটা ময়লা হচ্ছে। আমরা যখন ওই ময়লাটাকে সহ্য করতে পারি না, সেটা কখন? যখন আমার নাকে একটা পচে স্মেল আসে, যখন এটা ডিসকালার হয়ে যায়, যখন এটা আসলে দেখলে আসলে মনে হয় যে আমার ডেইলি লাইফের সুন্দরভাবে চলার একটা অংশ এটা না। এটা কিন্তু একটা বিশাল ভুল আমরা করি, বিকজ ময়লা খুবই ইম্পর্টেন্ট আমাদের ডেইলি লাইফের জন্য। এই ময়লাটা কোথায় যায়? ময়লা কিন্তু রিসাইকেল হয়ে অনেক কিছু তৈরি হয়, সো ময়লা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। এবং আপনি যদি একটু ময়লা নিয়ে স্টাডি করেন, আপনি বেটার অনেক কিছু করবেন ময়লার মধ্যে। দুই নম্বর যেটা, সেটা হচ্ছে যে একটা মানুষ আপনি দেখছেন যে ময়লার ময়লা ঘাটতেছে, আমরা ডেইলি লাইফে দেখি, আমরা দেখি সিটি কর্পোরেশনের অনেক লোক আছে যারা এই, আমরা যখন ময়লার ট্যাঙ্কির পাশ দিয়ে যাই, ময়লা ঘেটে ঘেটে পরিষ্কার, তাদের কোনো মাস্ক নাই, একদম নিজের হাতে জিনিসগুলো পড়ে যাচ্ছে। আপনি অবশ্যই এটা বলতে পারেন এটা অস্বাস্থ্যকর, কিন্তু যদি আমি ডিফারেন্ট ওয়েটা একটু চিন্তা করি, এই মানুষটাও 70 বছর বাঁচে এবং এই মানুষটার আপনার কিংবা আমার শরীরে যে অতিরিক্ত মেদ সেরকম মেদ নাই। হয়তো ভাই মানুষের শরীরে জীবনে কোনোদিন অসুখী হয়, এখন আমি যদি আরেকটা জায়গায় একটু আসি, সেটা হচ্ছে এই ময়লা নিয়ে আমার লাইফের একটা ছোট্ট দুটো ঘটনা বলবো, যে গল্পটা বলবো একটা হচ্ছে আমি আমার লাইফে দেখা সবচাইতে ক্যারিসমেটিক যে গল্পটা সেটা হচ্ছে একজন ভদ্রলোককে আমি দেখেছিলাম, যে গল্পটা আমি রেডিওতে একবার বলেছি, আমার যারা দর্শনের শ্রোতা নিশ্চয়ই জানবে, এসএসসিতে পরিবর্তন হবে, আপনার মতোই চেহারা ভদ্রলোকের এবং যথেষ্ট ইয়াং খোঁচা খোঁচা দাড়ি, এখনো তো স্টাইল, তখনও তো ওরকম স্টাইল ছিল না। ওই ভদ্রলোককে আমি রাস্তার পাশে নামলাম, আমি এবং আমার ফ্রেন্ড, আমরা বাসটা খারাপ হয়ে গিয়েছিল, কোনো ফ্রেন্ডের বাসায় বেড়াতে যাচ্ছিলাম, নামার পরে অবশ্যই বেশ কিছু লোকজন জটলা করে ওখানে ঘিরে আছে ওই লোকটাকে, কী হয়েছে কী হয়েছে, ইটস ভেরি কিউরিয়াস। উনি টয়লেটের যে স্ল্যাবগুলো থাকে না, সব ময়লাগুলো যেখানে গিয়ে জমা হয় ওইটার উপরে বসে আছেন চুপচাপ, একদম লুঙ্গি পরা, এরকম একটা শার্ট পরা, তারপর একটা ময়লাও না। উনি ওনার সামনেই ছিল একটা ড্রেন, ওই ড্রেনের উপরে তিনটা মুদির দোকান ছিল। উনি একটু পরে, আমার চোখে এখনো ভাসে, উনি একটু পরে গিয়েই ড্রেন থেকে ময়লা তুলে খাওয়া শুরু করলো। এবং অদ্ভুত বিষয় হচ্ছে, খাচ্ছেন তো খাচ্ছেন, এটা দেখার পরে ওনার আশেপাশে যে লোকজন ছিল তারা দৌড়ায় গেছে, বিশেষ করে যারা দোকানদার ছিল দৌড়ায় গিয়ে বলতেছে যে এই পাগল কি করিস তুই, না রুটি খা রুটি খা, থাকে না যে কলা ঝুলানো থাকে রুটি ঝুলানো থাকে, এবং রুটিটা ও নিচ্ছে না, নিল না শেষ পর্যন্ত। তো উনি যখন ময়লাটা খাচ্ছিল, খাওয়ার এক পর্যায়ে ময়লাটা তুলে একজনকে বললেন নে, ও নেয় নাই, ও ঘৃণা করে সরে গেছে, খাওয়ার এক পর্যায়ে আরেকজনকে বলছেন নে, ও নিছে, নেওয়ার সময় এমনভাবে নিছে যে আটটা মুঠো করে নিছে। এখানে দু তিনটা বিষয় আছে, পরবর্তী যখন গল্পটা নিয়ে ভেবেছে এমন হতে পারে যে সবাইকে কাটছে যে দেখানোর জন্য করা হয়েছে। তো ও যখন ময়লাটা নিয়ে এটা খুললো, আনারের যে লাল লাল ইয়েগুলো থাকে, বেদানার যে ইয়েগুলো সেগুলো ছিল ভিতরে। আচ্ছা, এটা হতে পারে যে এক ধরনের ভেলকি দেখানো, সবাইকে অনেক ধরনের কনভিন্স করার চেষ্টা করেছে যে সে বাবা সাদার জন্য এটা করেছে,
লোকটাকে দিয়ে সে তারই লোক ছিল,
এক্স্যাক্টলি তারই লোক ছিল, এরকম হতে পারে। কিন্তু ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, ওই ভদ্রলোক রুটিটা না নিয়ে ওকে যে পানি দিছিল ও পানিটা খাইলো। আপনি ময়লা যদি খান, ময়লা খাওয়ার পর আপনার চারপাশে ময়লা পড়তেছে, আমি দেখতে পাচ্ছি কাটকাট করে শব্দ হচ্ছে, নুড়ির শব্দ, পাথরের শব্দ, এবং আপনি যখন কুলি করবেন তখন কালারটা কি হবে, ময়লার কালারই হবে,
ময়লার কালার হবে।
এবং যখন কুলি করলো, একটা ময়লার কালার না, বেদানার কালার যেরকম লাল, সেরকম লাল টকটকা পানি বের হচ্ছে, এবং ও খাওয়ার পরে ও গিয়ে চুপচাপ ওইখানে বসে পড়লো। আচ্ছা বাদ দিলাম, ইটস দ্য ম্যাজিক, এটা জীবনে যে দেখেনি সে হয়তো বিশ্বাস করবে, এবং এখানে ময়লার গুণগান করারও কিছু নেই। কিন্তু ফেসবুকের একটা ভিডিও যেটা আমি বলবো আমার লিসনারদেরকে, কিছুদিন আগে হয়তো অনেকেই দেখেছেন, এই ঢাকা শহরের ট্যাঙ্কি যেগুলো পড়ে থাকে সেগুলোর মধ্যে ভিডিওটা অনেক দূর থেকে চুপ করে করেছে একই ইয়াং একটা মানুষ। বিলিভ করবেন না, ওই মানুষটা একটা পুরানা যে আমরা বিরিয়ানি ট্রেনের প্যাকেট গুলো সব ফালাই দিই সেগুলো বসে বসে খাচ্ছে, এবং সে কোন ট্রিকের মধ্যে না, হি নিডস ফুড ব্যাডলি,
আমি যে ছেড়ে দিয়েছি ওল্ড টাউনে দেখছি, আমি
হি নিডস ফুড ব্যাডলি, কোথা কত বড় ভয়াবহ অস্ত্র আপনি চিন্তা করে দেখেন। আরেকটা গল্প আমি বলি, আমার হেলোইট 920 তে একজন লোক এসেছিল, সে হাউ মাউ করে কাটতে কাটতে শুরু করেছে এরকম ভাবে, ভাই আমি জীবনে কোনোদিন বিরিয়ানি খাইনি, জীবনে একবার বিরিয়ানি খাইছিলাম, এত দরিদ্র সে, জীবনে একবার বিরিয়ানি খাইছিলাম রাস্তার ধার থেকে ঘুরায়া, এবং ওখান থেকে পচা গন্ধ আসতেছিল অনেকেই বলে, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল আহা তো অসাধারণ জিনিস, অসাধারণ স্বাদ, মানে ও যে বিরিয়ানি কেমন হয় ওটা জানে না, রিয়েল বিরিয়ানিটা কেমন হয়, ওই পচা বিরিয়ানিটাই খাচ্ছিল, বলতেছিল যে এটা অসাধারণ স্বাদ, এবং ও জীবনে কোনোদিন বিরিয়ানি খাইনি। সো আমি আপনাকে যেটা বলবো, এই যে আপনি যে পচা জিনিসগুলো দেখতেছেন এটা এই একটা সময় ভালো ছিল, এটা একটা ফর্ম চেঞ্জ, আপনি যে লাউটা দেখেন নোংরা এটা আসলে একটা ফর্ম চেঞ্জ, এটা একসময় ভালো ছিল, এক সময় আপনিও এই ময়লার একটা অংশ হবেন, হয়তো অবভিয়াসলি আপনি হয়তো কবরে মিশে যাবেন, আপনিও ময়লার একটা পার্ট। সো এইটাকে না মানে এতটা বেশি ময়লাকে ময়লা ভাবার জায়গা থেকে যদি সরে আসেন তাহলে জীবনে আমার মনে
হয় টাইপের নাম যতটুকু বুঝতেছে, ও চিন্তা করেন কতটুক হতে পারে সে উইদাউট ক্লথ, কাপড় ছাড়া পুরা ঘরে হাঁটে বাবা মা দেখে, পেইনফুল একটা বিষয়,
অফকোর্স আমি তো এটাই বলতে,
সেটা অতিরিক্ত আর কি, মানে
অতিরিক্ত বলে না, অফকোর্স আমি সেটা মেনেই নিচ্ছি, আপনি ময়লাটাকে এক্সট্রিম পর্যায়ে ময়লা ভাবতেছেন, আপনার শরীরে যখন একটা ময়লা লেগে থাকবে,
ইভেন এখানে একটা ছোট ব্যাপার অ্যাড করি, যে আমি কোন জায়গায় বসে থাকলে এই গত 6 বছর ধরে যেটা মনে হচ্ছে, যে আমার মনে হচ্ছে যে আমি সেখানে, ইভেন এই যে স্টুডিওতে আমি বসে আছি আপনাদের সাথে, আমার মনে হচ্ছে যে আমি এখানে নাই, আমি বারবার কোনো একটা রোডে চলে যাচ্ছি আমার ওই জায়গায়, এবং ওই জায়গাটা থেকে আমি কভার করার জন্য আমার মনে হচ্ছে কি যে আমি কোনো একটা মসজিদে গিয়ে বসে আছি, আমি ভেবে নিচ্ছি যে আমি একটা মসজিদে বসে
একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করছি,
রাইট, এবং আমি নামাজ পড়তে যাচ্ছি, আমি খুব পবিত্রভাবে নামাজ পড়তে যাচ্ছি, আমি সেজদা দিব, আমার মনে হচ্ছে আমি কিভাবে সেজদা দিব, অপশন আমার ওই জায়গাটাতে ময়লা হচ্ছে। আমি কিন্তু রিলিজিয়নটাকে বেস করেও কিন্তু সমাধানের চেষ্টা করছি।
একটা প্রবলেম যখন হয় আপনার, আপনি যে কোনো সিস্টেমের মধ্যে দেখবেন যে ইলেকট্রিক ডিভাইসের মধ্যে যখন একটা ছোট্ট প্রবলেম হয় তখন কি হয়, বাকি ডিভাইস বাকি যে প্রবলেমগুলো থাকে সেগুলো কাজ করতে থাকে না, ওগুলোর মধ্যে প্রবলেম তৈরি হয়। লাস্টলি আমি যে মুভিটা দেখলাম প্যাসেঞ্জার, অসাধারণ একটা মুভি, নবযানের ছোট্ট একটা পার্টস নষ্ট হয়ে যায় এবং পুরো নবযানের মধ্যেই ডিসফাংশন তৈরি হয়। তো আপনার বেসিক্যালি প্রবলেমটা তো ময়লাকে নিয়ে, ওই ময়লা থেকে শুরু করে অনেক কিছু যোগ হয়ে গেছে আপনার ব্রেনের মধ্যে। যদিও এত বিষয় বুঝি না, আমার মনে হয় এই জায়গাগুলোকে আপনি ময়লাটাকে এত বেশি ময়লার দৃষ্টিকোণ থেকে না দেখে একটা জায়গায় কিওর করলে বাকিগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে। এটা আমার ফোন করার পরে অবশ্যই ফোন থেকে যে নির্দেশনা পাবেন সে অনুসারে আপনার কথাগুলো রেকর্ড করবেন।
Haunted by Brand Mr. Mango Candy.
আর একবার আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ডন এবিসি রেডিও 89.2 তে, আমি আরজি কেপিয়া রয়েছে আপনার সঙ্গে এবং রেজা ভাই রয়েছে। আচ্ছা রেজা ভাই, আমরা তো শেষের দিকে চলে এসেছি, আপনি যে স্টোরিটা বলতে চেয়েছিলেন।
আচ্ছা এখন একটা আমি একটা স্টোরি আপনাদেরকে বলবো শোনাবো। যে লোকটা আমার সাথে প্রায় দেড় মাস ধরে যোগাযোগ করার চেষ্টা করতেছে, সে খুবই অসুস্থ এবং তার বিশ্বাস হচ্ছে বিষয়টা পুরোপুরি প্যারানরমাল। সে 16 বছর ধরে সে ভুক্তভোগী, 16 বছর। আমি এই কল্পনা শোনানোর কারণ হচ্ছে সে আমার বয়সে, আমি যে বয়স তার একই বয়স। সো তার সাথে গতকাল কোনো কথা হয়েছে সবকিছু ফোনে, যেহেতু সে রেকর্ডিংয়ে আসতে পারবে না, তার সেই অবস্থা নাই আসার মতো, তাই তার সাথে কথা যে কথাটা বলা হয়েছে মানে সম্পূর্ণ রেকর্ডিংটা সেটা আপনাদেরকে আমি শোনাবো।
আমার ঘটনাটা হচ্ছে 2001 সালে, চীনের গোতে গড়ের পাশে দক্ষিণ পাশে একটা জায়গা, খোলা জায়গা আছে। আমি আনুমানিক রাত 7টা কিংবা 8টা সময় যে একটা শব্দ আসতেছে, যে শুনে শুনে করে যে বাতাস আছে এরকম একটা শব্দ আসতেছে। আমি কি করলাম, টর্চ লাইট নিয়ে বের হয়ে টর্চ নিয়ে দেখি একটা সাপ আর বিড়াল মানে একটাকে একটা ফানা দিচ্ছে, মানে ঝগড়া করতেছে। তো আমি টর্চ লাইট মারার পর অনেকভাবে মানে চেষ্টা করতে সেটাকে তাড়িয়ে দেওয়ার জন্য যাই না। পরবর্তীতে আমি একটা ইট নিয়ে বের গাড়ি ছুড়ে মারি, ছুড়ে মারার পরে ঠিক একই জায়গায় পড়ছে, হয় সাপ কিংবা বিড়াল যেখানে একটা গাড়ি পড়ছে। আমি চলে আসি, ঠিক তার দেড় মাস পরে আমার মানে কুমোরের নিচে হট করে ব্যথা, ব্যথা বললে ভুল হবে, একটা ব্যথা না, এটা একদমই মানে মনে হচ্ছে যেন সুইচ ঢুকে দিচ্ছে আমার মানে লানের ভিতরে। তো পরবর্তীতে ডাক্তার দেখায়, ডাক্তার বলতেছে না তোমার শরীর মোটা, তো এটা বাদ চলে যাবে, তুমি ইঞ্জেকশন দিতে ভালো হয়ে গেছে। জাস্ট বেশ পরে 15 দিন পর আবার শুরু ব্যথাটা, আবার শুরু মানে গা জ্বলতেছে, একটা গন্ধ মানে অনুভব করতেছি, তো এটা গন্ধটা আসলে আমি জীবনে এখনো পর্যন্ত আমার নাকে গন্ধটা আসেনি,
গন্ধ
করে না, কিন্তু এমন একটা গন্ধ আছে যেটা আমি অনেক সময় স্যান মেরে মানে স্প্রে করে ঘুমাতে হচ্ছে।
মানে মনোযোগ দিয়ে বলো, এটা ইম্পর্টেন্ট জানো, হ্যাঁ মাংস পচা মাছ পচা এই দুইটার মধ্যে কিসের গন্ধ ছিল?
বিশ্বাস করো না, পরবর্তী রাস্তাতে পুরো শরীরের কোমর থেকে হাঁটুতে চলে যাচ্ছে, পুরো দাঁত থেকে শুরু করে মাথার তাল পর্যন্ত ব্যথা শুরু। ডাক্তার দেখাচ্ছি, বলতেছে এটা এক ধরনের রোগ, তুমি এক কাজ করো থেরাপি দাও, থেরাপি দিয়ে সুস্থ হয় না। পরবর্তীতে দেখা যায় ডাকা বলে এটা এক ধরনের ক্ষয় রোগ, তোমার হাত দিয়ে কয়ে যাচ্ছে এটা সেটা। পরবর্তীতে ডাকাই পারতেছে না, পরেতে গেলাম ইন্ডিয়া বেঙ্গালুরু গেলাম, ওখানে বলতেছে অ্যাঙ্কোলজি স্পেশালিস্ট একটা রোগের নাম, ওরা বলতেছে হাত গুলা শুকিয়ে যাবে, তুমি হাঁটতে পারবে না, এটা হাত গুলো আবার নিজে নিজে আমি সুস্থ হয়ে যাবো। ওদেরকে বলে যে স্যার আমার তো আপনি বলছেন আমি সুস্থ হবো না, আমি তো অলরেডি সুস্থ হয়ে গেছি। পরবর্তীতে আবার রোগটা এসে যায়, এভাবে
আবার চলে আসে,
চলে আসে একটা কারণ আছে। আমি ওটা বলছি আমি যখন সুস্থ হই ঠিক 15 দিন কিংবা 1 মাস সুস্থ হতে যাচ্ছি, এর পরবর্তীতে রাতে এসে যে বরাবর নিয়ে শুইব ওর উপর দিয়ে টিনের চালে, এখন তো পাকা ঘরে চলে যাচ্ছি, ওই ঘরটাকে চলে যাচ্ছি ছেড়ে, এখন পাকাগুড়ের সাথে ঠিক বড় একটা পাথর কিংবা বাঁশ কিংবা গাছ এই ধরনের শব্দ হবে, শব্দের পরের দিন থেকে আমার ওই ব্যথা বেদনা আবার শুরু, আবার একদম ওই আগের মতো হয়ে যাবো।
এটা তো চৌদ্দ ঘটনা যেটা, সেটা হচ্ছে 16 বছর আগে।
হ্যাঁ, 16 বছর আগে এখন পর্যন্ত শুনতে চলবে, এখন একদম তো আছি।
16 বছর ধরে অসুস্থ?
16 বছর ধরে বলতে এখন 4 বছর ধরে আমি একদম মানে একদম হাঁটতে পারি না। আমি এখনো যদি যাই ওখানে একটা শব্দ পাই, অনেক বকা দিই, তোরা এখানে কি জন্য আসিস, কথা বলে যা, কত কিছু নেই, টক মারলে কিছু নেই, হাঁটে আবার টক বন্ধ করে যদি চলে আসি হাঁটতেছে।
এটা কি বাসার কাছে?
একদম পাশে, একদম আমাদের বাসের দ্বারা বেড়ার পাশে, দক্ষিণ পাশে। টর্চ লাইট দিয়ে অনেক সময় লুকিয়ে আমি একটা বড় করে সিদ্ধ করে দিয়ে দেখতেছি যে সুর না আসলে কিছু নাই, কিন্তু আমি শুলে আবার আবার হাঁটতেছে এখনো হয়। তো আমি আমরা ওই জল থেকে
আমার শরীরে কোনো ব্যথা ব্যথা করে
যেভাবে মানুষকে মনে করছে যে শরীরের ভিতরে একটা ফিস আছে ওটা একটা আমাকে গোটাচ্ছে, মানে
বলো তোমার শরীরের শক্তি কেমন এখন, হাতে পায়ে শক্তি কেমন?
আমি হাত দুটা এখন মারতেছি, আমি সবকিছু করতে হাত দিয়ে শুধু হাঁটতে পারি না।
তুমি কি 8-10 কেজি উঠাতে পারবো হাতে দিলে?
পারবো ইনশাল্লাহ পারবো, 20 কেজি পর্যন্ত চলে যাবো, কিন্তু হাতের জন্য পারতেছি না।
আচ্ছা ঠিক আছে, আমি তোমার কার্ড আজকে পড়বো, হ্যাঁ সমস্যা তখন বেরোবে, আমার বিশ্বাস ইনশাল্লাহ তুমি 100% হাঁটতে পারবা এবং দৌড়াতে পারবা পুরোপুরি।
1000 কবিরাজ আর 1000 কবির কাছে গেছি আমি, নিজেও কিছু কিছু
দেখেছি, জিনিসটা তোমার কাছে বসে গেছে, আগে দেখবো এটা কি প্যারানর্মাল কিছু কিনা, নাকি সাইকোলজিক্যাল কিনা, নাকি আসলই রোগ। একটা জিনিস মনে রাখবা, মানুষের নিরাময় ক্ষমতা মানুষের ব্রেনে আল্লাহ দিয়ে দিয়েছে, নিরাময় ক্ষমতা। আজকে থেকে 1000 বছর আগে যখন মানুষ অসুস্থ হইতো তখন কোন ডাক্তার কবিরাজ ছিল না, এবং মেডিকেল ট্রিটমেন্ট ছিল না, কিন্তু মানুষ বাঁচত 200 বছর 300 বছর বাঁচত। এখন মানুষ 50-60 বছরে বিভিন্ন রোগ গুলা চলে আসে, তখন কিভাবে বাঁচত? এটা নিরাময় পদ্ধতি মানুষের ব্রেনে আল্লাহ দিয়েছে, মানে পুরো বডির মধ্যে সবকিছু আছে। যেমন ধরো বিড়াল, তুমি দেখবা বিড়াল যদি একদম ক্ষতবিক্ষত হয়ে যায় বা জিভার মধ্যে একটা লালা থাকে স্পেশাল লালা, সেই লালা দিয়ে নিজের বডি নিজে ট্রিটমেন্ট করে। যেমন বিড়াল কুকুর এগুলো দেখবা যদি কোনো জায়গায় ক্ষত হয়ে যায় সে নিজে নিজে এটা ট্রিটমেন্ট করতে পারে। একজন লোক আছে ইংল্যান্ডে, আমি দেখছিলাম ওনাকে, ডেভিড ব্লেন ওর নাম, ডেভিড ব্লেন, ওনাকে একটা একুয়ারিয়ামের মধ্যে ঢোকাই দেওয়া হয়েছে আমার চোখের সামনে, সে পানির মধ্যে ছিল 6 ঘন্টা পানির ভিতরে ছিল, ওটা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে গেছে আর কি, ডেভিড ব্লেন। তো যখন তাকে প্রশ্ন করা হয়েছে আপনি কিভাবে পারলেন, সে বলছে আমি নিজেকে 3 মাস মনে করছি, আমি নিজেকে মাছ মনে করছি, মনে করে পানির নিচে ছিলাম। মানুষের ব্রেন এতটাই পাওয়ারফুল যে ব্রেন কে যে কমান্ড দিবা বডি সেই কমান্ড মেনে নেবে, যদি দিতে পারো সিস্টেম মতো।
আচ্ছা, ফোনের রেকর্ডিং তো আমরা শুনলাম, হ্যাঁ
এটা খোরশেদ ভাইয়ের ঘটনা। তো খোরশেদ ভাই ইনশাল্লাহ যদি আমি চিটাং আসি, যে আল্লাহ যদি চায় 100% সমাধান আপনার হবে এবং আপনি পুরোপুরি হাঁটতে পারবেন এবং দৌড়তে পারবেন। 16 বছর কষ্ট করছেন আর কয়েকদিন কষ্ট করেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো চিটাং আসার এবং আপনার সাথে সময় দেওয়ার। এই আপনার যে সাবজেক্টটা, এটাতে আপনাকে কিওর করতে হলে, ঠিক করতে হলে একটু সময় দরকার, মনে করেন 3-4 দিন আপনাকে ট্রেনিং দিতে হবে, কিছু বিষয়ে ট্রেনিং দিতে হবে। প্যারানর্মাল যে বিষয় থাকে সেটাও আমি বুঝবো, আপনি বাসায় গেলে আপনি বলছেন আপনার বোনের একটা সমস্যা আছে, ছোট বোনের, সেটাও আমি দেখবো, তাহলে বাসাও দেখবো আপনাকেও দেখবো, ইনশাল্লাহ সমাধান হবে। আর আজকে তো যেহেতু সময় শেষ, কি ভাই
রাইট, আমরা আজকে বিদায় নেবো। প্রিয় শ্রোতা, আমরা সবসময় আপনাদেরকে যে কথাটা বলি সেটা হচ্ছে প্যারানর্মাল কোনো অ্যাক্টিভিটিজের মধ্যে যদি আপনি থেকে থাকেন সেটার বিষয়গুলো নিয়েই আমরা আমাদের দরের স্পেশাল রাউন্ডটি করছি, ট্যারট কার্ডের স্পেশাল রাউন্ড। সো ইউ ক্যান জয়েন উইথ আস, আমাদেরকে ফোন করতে হবে, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613-892-892। আমি আবারও বলছি 09613-892-892। ফোন করার পর অবশ্যই আপনি বলবেন যে কি ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটিজের মধ্যে আপনি আছেন এবং আপনার ফোন নম্বর সহ আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। ফেসবুকের মাধ্যমে সবচেয়ে বেস্ট ওয়ে, ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/kebriar.archive। আমি আবারও বলছি www.facebook.com/kebriar.archive। পেজটি আছে আর্যে কেব্রিয়ার। আজকের মতো সাইনিং অফ, আপনারও কথা হবে আগামী বৃহস্পতিবার ঠিক রাত 11টায় দরে, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্টিন।
ডর মানে ভয়। Exclusively on FusionBD.com.